রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে রাত ১২টা, তার মানে সোমবার পড়ে গিয়েছে। যাহা বলিব সত্য বলিব ১৬৯তম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। শুরুতেই মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ আমাদের মাঝে সুদূর নরসিংদী থেকে হাজির হয়েছেন রুবেল। রুবেলের জন্ম নোয়াখালীতে। রুবেল যখন যে কাজ করতে যান, সেটি তিনি খুব মনোযোগ দিয়েই করেন। অসহায় মানুষের জন্য তার মন কাঁদে। ২৯ বছরের জীবনে রুবেলের অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে, সেগুলোই আজ তিনি আমাদের জানাতে এসেছেন। চলুন কিবরিয়ার কাছে শুনি রুবেলের অপ্রিয় সত্যগুলো।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম যে রুবেল আজকে রয়েছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, 169তম পর্বে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে কানেক্ট করছি তাকে আমরা। ডক্টর তাজুল, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত, আমরা অনুষ্ঠান শেষে আপনার কাছ থেকে শুনবো। আমরা প্রিয় শ্রোতা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
যখন আমি মানে বুঝের হয়েছি আর কি, যখন বুঝতে পারি, তখন আমি মানে আমার ফুফুদের কাছ থেকে বা আমার চাচাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আর কি শুনি যে মানে আমার আব্বা ঢাকা থাকে, তখন আমি দেখি না, মানে শুনি আর কি যে আমার মারে আমার আব্বা ছাইরা দিছে, ছাইরা সেই ঢাকা থাকে।
বাবাকে তো দেখেননি মানে ওই সময়টাতে?
মানে আমি বুঝের
বাবাকে জিনিস দেখেননি,
দেখিনি।
বাবা কি করত?
আমার বাবা আমি শুনছি ঢাকায় নাকি ফলের ব্যবসা করতো।
ফলের ব্যবসা করতো। কয় ভাই বোন ছিলেন ওই সময়টাতে?
ওই সময় আমি একাই।
আপনি একাই হয়েছেন?
একাই।
এবং সেই সময়টাতে আপনারা কোথায় ছিলেন?
আমি ছিলাম বাড়িতে, নোয়াখালী।
নোয়াখালীতে, ঠিক আছে। তারপর
তখন হয়তো বা আমার বয়স ৪-৫ বছর।
মানে মা কি তখন আপনার নাম?
আমার মাকেও তখন আমি দেখিনি।
বড় হচ্ছেন কোথায় আপনি?
আমার দাদার বাড়িতে, মানে ফুফুরা, ওই দাদি,
দাদার বাড়িতে আপনি বড় হচ্ছেন?
হ্যাঁ, ফুফুরা দাদারে দাদি লালন পালন করে।
ওকে।
তখন ওই যে ফুফুরা কোয়াকুই করতো, বলতো যে তোমার মার দোষে তোমার মা চলে গেছে। তো বিস্তারিত আমি জানতাম না যে কেন চলে গেছে।
ওকে।
আর এটা আমি প্রশ্ন করতাম না। তখন আমি দেখতাম যে আমার দাদার মানে মিষ্টির দোকান আছে বাজারে, মানে আমার দাদার খুবই সম্মান করে অনেক মানুষ।
ওকে।
আর ওই সময় দেখতাম মানে আমাদের বাজারে একটা সিনেমা হল ছিল, ওই হলের এড যখন দিত, তখন এই এড এর মধ্যে আমার দাদার মিষ্টির এড দিত
সিনেমা হলের মধ্যে।
তারপরে এলাকাতে ওই যে মাইকিং করতো, ঈদের সময় দেখতাম যে আপনার মিষ্টি বানায় মনে করেন যে টাল দিয়ে রাখতো।
ঈদের সময়টাতে?
ঈদের মানে এক সপ্তাহ বা ১৫ দিন আগে থেকে বানানো শুরু করতো।
মানে মিষ্টির খুব সুনাম ছিল।
খুব সুনাম ছিল, মানে খুবই
চলতো আর কি,
চলতো আলাদা ঘর করে দিছে ওইখানে আমরা পড়তাম আর কি সকালে বিকালে। তখন উনি খুবই আমার মানে মানে সবার চোখে মানে সবার থেকে আমার বেশি একটু আলাদা চোখে দেখে আলাদা ভাবে ফরাইতে চায় করে, আমি ওয়ানে পড়ি সে আমার টুতের বই পড়া মানে এইভাবে ফরাইতে থাকে। আমার ওয়ান টু থ্রি ফাইভ পর্যন্ত আমার এক দুই এর মধ্যে আছে। যখন আমি ফাইভে উঠি তখন মোটামুটি একটু দুষ্টামি করি, দুষ্টামি কি হয়তো বা সিনেমা দেখার অভ্যাসটা ছিল, আমাদের এলাকার মধ্যে কোনো টিভি ছিল না, তখন তো সাদা কালো টিভি ছিল, তো আমার দাদার দোকানে একটা টিভি ছিল খালি সাদা কালো, তো এলাকার সব মানুষ এসে ওইখানে বসে টিভি দেখতো, আমিও রাত্রেবেলা ঝুলে দিতাম আলিপেলা দেখতাম। তো আমার চাচা এই মেজো চাচা আছে ওনার আবার কোনো বাচ্চা কাচ্চা হয় না, মানে উনি আমার দাদার দোকানের পাশে একটা মানে কনফেকশনারি দোকানের মতো আর কি, পান সিগারেট মানে কনফেকশনারি বিস্কিট জাতীয় সবকিছু নিয়ে বিক্রি করে আর কি, মানে ওনারও খুব ভালো অবস্থা। তো ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, তো ওইভাবে আমার চাচাও আমার খুব শাসন করতো, মানে দোকানে গেলে মানে যা খাইতে মন চায় খাওয়াইতো, টাকা পয়সা দিত, কিন্তু মানে ওই যে টিভি টুবি দেখা এইসব মানে পছন্দ করতাম, পড়ার টাইমে পড়া স্কুলের টাইমে স্কুলে এইভাবে শাসন করতো। তখন লুকে লুকে যাইতাম দেখতাম, তখন আমার দাদা চিন্তা করলো যে শুক্রবারে যেহেতু নাতি আয়া পরে দোকানে তাহলে শুক্রবারে টিভি দিয়ে দিই বাড়িতে। আমার আবার সেজো চাচা শুক্রবার দিন, তখন এইভাবে আমরা চলতে থাকলাম। তো যখন আমি সিক্সে উঠি তো আমাদের বাজারের পিছনে হলো স্কুল, হাই স্কুল, আমার বাড়ির থেকে বাজার হাইটে যাইতে হয়, দাদা সবসময় গাড়ি ভাড়া দিয়ে দিত 2 টাকা 5 টাকা করে, তখন তো ভাড়া কম ছিল। তো এইভাবে আদর করতে করতে তখন আমি ওই হঠাৎ করে আমার দাদার মানে একটা অ্যাক্সিডেন্ট কি যুদ্ধের আমলে নাকি শুনছিলাম যে আমার দাদা ওই যে রাজাকার দৌড়ানি দিছিল, তখন ওই পায়ে দিয়ে নাকি এই গরুর খুঁটা ঢুকছিল। ওই সময় আর মানে জোয়ান কালে আর কোনো কিছু হয় নাই, বয়স হয়েছে আর তখন একটু পায়ের মধ্যে ঠোস ঠোস ফুটছিল, ছুটার পরে আস্তে আস্তে পা পচা মানে পচতে থাকে আর কি, তখন অবস্থা খুব খারাপ। পরে লাস্টে নিয়ে আসলো বার্ডেন হসপিটাল, আমি শুনছি কিন্তু আমি তো দেখিনি,
এগুলো শোনা কথা,
আমি দেখছি মানে বাড়ি থেকে নিয়ে আসছে মানে রোগী নিয়ে আসছে,
আচ্ছা
9 মাস এখানে রাখছে। তখন আমার যে মেজো চাচার যে কনফেকশনারি দোকান, ওনার দোকান চালানোর মতো কোনো লোক নেই,
আচ্ছা আচ্ছা,
তো ওই দোকানটা আমার উপরে ছেড়ে দিয়ে আসলো। তখন আমি মোটামুটি 7-এ পড়ি, মোটামুটি দোকানটা আমি চালানোর অবস্থা আছে। আমার চাচা মানে খুব মোটামুটি শিক্ষিত,
বাবাকে তখনও দেখেননি
না, আমার বাবা তখন আমি শুনছি যে ঢাকায় ওই বিয়ে করছে, আমার দাদা নিয়ে আসছে মানে আমার তার নাতনি হয়েছে দেখতে আসছে,
আচ্ছা
আমি সব আসছি। তো তখন আমি এসে দেখলাম যে মোটামুটি লাইট মাইট, তখন আমি ছোট মানুষ অত কিছু মানে খুব ভালো লাগছে। তো 2 দিন না 4 দিন থাকার পরে আমার দাদা বলছে তো নাতনি হয়েছে তো বাড়িতে চলে, আমার আব্বু সুন্দর এখান থেকে বেসর চাইরা বাড়িতে চলে গেল।
আপনার বাবা?
হ্যাঁ,
তখন বাড়িতেই থাকতো মানে আপনাদের সঙ্গে গ্রামে থাকতো?
হ্যাঁ, গ্রামে চলে গেল আমার সৎপারে নিয়ে, আমার এখনকার যে মা আছে।
জি, আর আপনার ওই আসল মার সঙ্গে তখন আপনার দেখা হয়?
তখন আমার আসল মার সাথে কোনো দেখা নাই, বা আমি এমনি শুনি যে ওনাদের বাড়ি মানে কাছাকাছি, আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি, 20 টাকা ভাড়া লাগে, কিন্তু মেন রোডের সাথে।
আচ্ছা, তো মা দেখতে আসতো না ওই সময়টাতে সন্তানের প্রতি? একটা মা
শুধু আমি জানতাম একবার, মানে আমার মার ভূতে তখন আমার একটা মানে ঘৃণা জন্মানো নিয়ে গেলো, যখন আমার মার কথা আমি শুনতেই পারতাম না বা বাবার কথা শুনতে পারতাম না, তখন আমার মানে আপন বলতে আমার দাদা দাদি ফুফুরা চাচারা তাদের নিয়ে আমি মানে ইয়া করতাম। তখন আমার বাবা চলে গেল বাড়িতে, যাই ওইখানে একটা কাঠ মিস্ত্রির দোকান আছে না, যে খাট মাঠ চুকেশ মুকেশ বানায় এই দোকান দিল আর কি। আমার দাদা যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে নিয়ে আসলো বার্ডেন হসপিটাল, আমার আব্বারে বললো, আমার আব্বা আবার মিষ্টির কারিগর, মিষ্টি বানাইতে পারে আর কি, আমার আব্বারে বললো যেহেতু আমি চলে যেতেছি তাহলে তুই দোকানটা চালায় নে, মানে হোটেলটা আর কি, মিষ্টির দোকানটা। আমার আব্বারে দিল মিষ্টির দোকান আমার দাদা, আর আমার দিয়ে গেল আমার চাষা ওই দোকান দিয়া, ওনারা মেডিকেল আসলো, মেডিকেল এসে পুরো 9 মাস এখানে মানে আমার দাদার নিয়ে থাকলো। কিন্তু মেডিকেল অনেক খরচ শুনছি, মানে বার্ডেন হসপিটাল নাকি রুগী দিতে অনেক টাকা পয়সা লাগে, তখন মানে আস্তে আস্তে জায়গা সম্পদ যা আছে আস্তে আস্তে বিক্রি করা থাকে স্টার্ট করলো আর কি, প্রায় 9 মাসের ভিতরে প্রায় 12 লাখ টাকার মতো গেছে। তখনও পাও টাকাটা ভালো দিতেছে দাদা, পাও কেটে ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বাড়িতে আসছে। আসার পরে মানে আমার আব্বার কাছ থেকে আর কি জিজ্ঞাসা করলো যে কিরে দোকানের এই অবস্থা, মানে সে যে ফুঞ্জি রেখে গেছে
সবগুলো একেবারে শেষ।
তা আমার আব্বার একটা অভ্যাস ছিল কি জুয়া খেলতো,
ওহো,
সারাদিন দোকান করতো আর রাতে জুয়া খেলতো,
লাপটপ যা হতো সবকিছু জুয়ার,
আর ওই দাদার জন্য টাকা চাইলে বলতো টাকা নেই, পরে মানে আমার দাদা যখন জিজ্ঞাসা করলো আমার আব্বারে যে আমি যে পুঁজি দিয়া গেলাম তোরে এই পুঁজি কই, তখন আমার দাব্বু মোটামুটি দাদার সাথে রাগারাগি করছে, আমার চাচার সাথে রাগারাগি করে দোকান থেকে বের হয়ে গেল, মানে সে আর দোকানে থাকবে না। পরে দাদা চিন্তা করলো তা ছেলেই তো আর কি হিসাব নেব, তা আমার দাদা আবার মোটামুটি মানে যা ছিল আর কি ওইখান থেকে মোটামুটি কিছু বিক্রি টিক্রি করে পুঁজি লয়ে আবার বসলো। তখন যাক আমার দাদা কিছুদিন পরে মারা গেল।
জি,
মারা যাওয়ার সময় আমার দাদা আমার চাচা আছে, চাচার বাচ্চা কাচ্চা নাই, তখন ওনার হাতে আমার তুলে দিয়ে গেছে।
চাচার হাতে? আপনার বাবার হাতেও না?
না, আমার চাচারও বলছে তুই ওর দেখাশোনা করবি, ওর দায়িত্ব তুই নিবি, এই কথা বলে মারা গেছে।
বিবাহিত ছিল আপনার চাচা?
আমার চাচা বিয়ে করছে 12 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না।
ও, সেই জন্য ওনার ঘরে তুলে দিয়ে গেছে?
হ্যাঁ, ওনার হাতে তুলে দিয়ে গেছে, উনিও প্রেম করে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না। তো ওই আমার চাচা মানে আমার চাচির মায়ের দূর করতো, তো আমার চাচি চলে গেছে, চলে গেছে, ওনারা বাইরে থাকে, ওনার ফ্যামিলি সবাই বাইরে চলে গেছে। ওরা আমার চাচা পাগলামি শাগলামি করে, দোকানে ঠিক মতো আসে না, তার জন্য মানে আমিও ব্যবসা বাণিজ্য ঠিক মতো চালাইতে পারতাছি না। ওই আমি ব্যবসা করতাম, দোকান চালাইতাম, দুপুর বেলা দোকান বন্ধ করে স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম, দোকান খুলতাম, আবার রাত্রে দোকান বন্ধ করে ভরতাম।
আচ্ছা,
এইভাবে চলতেছে। তখন আমার বয়স প্রায় 14-15 হয়ে গেছে। তখন আমার চাচার মানে একটা বন্ধু আছে, উনি থাকে বিদেশ।
আচ্ছা,
ওনার যে সংসারের ভার মানে আমার চাচার উপরে দিয়া যায় আর কি, মানে সম্পূর্ণ সংসারটা আমার চাচার উপরে দিয়া যায়। ওই আমার চাচার বন্ধুর 3 মেয়ে, 2 ছেলে, একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট, আর 3টা মেয়ে মোটামুটি ভালো বয়সে, 10-11 এরকম আরকি, 11-12 এরকম। ওই আমি যখন দোকান করতাম, চাচা বেশিরভাগই ওই বাড়িতে থাকতো, মানে এই বাজার মানে কত 10-15 মিটার দূরে ওই বাড়ি, এতটুক দূরে ওই বাড়িতেই বেশিরভাগ থাকতো, মানে 12 ঘন্টার ভিতরে 8-9 ঘন্টা ওই বাড়িতে থাকতো, দোকানে বেশি একটা আসতো না। তো ওই মানুষে আজে বাজে কথা বলতো যে নিশ্চয়ই ওই মহিলার সাথে তোমার চাচার কোন সম্পর্ক আছে বা অবহিত কোনো কিছু আছে।
কোন মহিলা আপনি আরেকবার যদি একটু বলতেন?
আমার চাচার বন্ধুর মানে বন্ধু বাইরে চলে গেছে, বন্ধুর বউ আর কি, ওনার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার চাচার কাছে দিয়ে গেছে আর কি। তো উনি বেশিরভাগই ওই বাড়িতে ওই বাড়িতেই কাটাইতো। তো কেউ বলতো যে ওনার এই মেয়েদের সাথে সম্পর্ক, আবার কেউ বলতো না ওনার সাথে সম্পর্ক। আমি ডাকতাম আবার আমার মাঝে মধ্যে বাজার টাজার দিয়ে ফাটাইতো, যে এটি বইগুলো নিয়ে বাড়িতে দিয়ে ঠিক মতো বাড়িতেও যাইতো না, মানে আমার চাচি যে চাচির কাছে যাইতো না, বাড়িতে ঠিক মতো যাইতো না, ওই বাড়িতে থাকতো। পরে এইসব শুনতে শুনতে হঠাৎ করে একদিন আমি ওই বাড়িতে মানে রাত্রে দোকানে বেশি একটা মানে ভয় পাইছিলাম একটু, একটা জায়গা যাই, ভয় পাওয়ার পরে আমি আর রাত্রে দোকানে থাকি না, দোকানে থাকি না। তো আমার বলছে যে তুই ওই বাড়িতে যেয়ে ঘুমাস। আমি রাত্রে ওই বাড়িতে যেয়ে ঘুমাই প্রতি রাত্রে। হঠাৎ করে ওনার যে ছোট মেয়ে, নাম ছিল সুইটি, তো উনি আমার বললো, ওনার আমি দাদি ডাকতাম আর কি, ওরা আমার কাকা ডাকতো। উনি বললো, উনি বললো যে আমি আবার ওই বাড়িতে যাই 1 ঘন্টা পড়তাম। আমার বলছে যে তুই যে তুই এখানে এসে পড়স, তাহলে আমার মেয়েটারও একটু ফরাইস, মানে মেয়ে ছেলে যে দুজন আছে ওরা আবার ফোরে, একজনে 3-তে একজনে 4-এ পড়তো।
যাদের বাড়িতে আপনি পড়াচ্ছেন তারা হচ্ছে আপনার কাকার
বন্ধুর ফ্যামিলি আর কি?
বন্ধুর ফ্যামিলি।
আমার ছেলে মেয়েদের দুজনের একটু যে 1 ঘন্টা তুমি ফরাই, 1 ঘন্টা একটু
ফরাই।
যাক আমি ফরাই, এরকম 1 সপ্তাহ ফরাইছি, ফরানোর পর হঠাৎ করে বই খুলছি, বইয়ের ভিতরে দেখে যে একটা চিঠি,
বইয়ের ভিতরে একটা চিঠি।
ওই চিঠিটা আমি হইলে ওইখানে ফরছি, পড়ার পরে দেখলাম যে মানে একটা লাভ লেটার আর কি। তখন আমি ভালো মনে
ছাত্রী দিয়েছে আপনাকে?
হ্যাঁ, ছাত্রী দিয়েছে।
কোন ক্লাসে পড়তো?
তখন ও 4-এ পড়তো,
ক্লাস 4-এ।
জি।
আর আপনি?
আমি তখন 7-এ পড়ি।
ওকে, তারপর কি লিখেছে ওখানে?
ওইখানে লেখছে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, মানে ইংলিশ ওকে। তো ওই জিনিসটা আমি ফইরা, আমি আর ওদেরকে কিছু বলি নাই, ওইটা আমি পকেটে করে চলে আসছি। আসার পরে ওরা আবার মাঝে মধ্যে দোকানে আসতো, এটা নিতো নেওয়ার জন্য দোকানে আসছে। আর আমি জিজ্ঞেস করছি যে তুমি
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল সুইটি।
সুইটি, ওকে।
জিজ্ঞেস করছি, ওরে বলতেছি যে এটা কি তুমি রাখছিলা? ও বলতেছে যে হ্যাঁ আমি রাখছি। আমি কেন রাখছো, কার জন্য রাখছো? নাম লেখে নি, আমি বুঝতে পারিনি যে আমার জন্য রাখছে। তো বলতেছে যে যার হাতে গেছে তার জন্য লিখছে। তো আমি বলতেছি যে আমি তো আমার তো সম্পর্কে সবই তুমি জানো, চাচার উপরে খাই ভরি, আমি আমার কি দেখে তুমি ভালো ভালো ভাই, আমি তো কিছু বুঝি না, বুঝি না। যা, একদিন আমার চাচা আর আমার আমার ওই যে চাচার বন্ধু বউ আর কি, ওনারে ওই আমার চাচা চাচি ডাকতো, ওই দুজনে ব্যাংকে গেছে মানে টাকা উঠানোর জন্য বাজারে। তো প্রায় সময় যাইতো, তো ওই দিন কেউ গেছে, আমার বলছে দোকান বন্ধ করে দুপুরবেলা যা খাই। আমি আর দোকান বন্ধ করে বাড়িতে যাইনি, আমাদের বাড়িতে আবার একটু দূরে, ওদের বাড়িতে গেছে। আমার লিগে আবার সবসময় খাওয়ান দাওয়ান সবকিছু ফ্রি। তখন যাওয়ার পরে আমার বাদ দিল, তোর যে বড় একটা বোন আছে ওই বোনটা ওদিনকে স্কুলে গেছে,
সুইটির বড় বোন,
ওর বড় আরেকটা বোন আছে, তিন বোন। তো ওই বোনটা একটু অশিক্ষিত, মানে ফলে করায় নাই কোন সময়, ওই কই ঘুরতে গেছে গা বাড়িতে নেই, তখন ও আমার জোড়া ধরলো
সুইটি,
হ্যাঁ জোড়া ধরলো, জোড়া ধরার পরে একটা কিস করলো।
ওকে,
এটা বা জানা দিয়া আরেকটা মহিলা দেখছে পাশের বাড়ির বা অথবা রাস্তা দিয়ে যাইতেছে।
আপনার সম্মতি ছিল এইসব বিষয়ে? সম্মতি না থাকলে তো এত দূর আগাতে পারতো না।
না না, আমারও মোটামুটি সম্মতি ছিল, আমিও পছন্দ করতাম।
ওকে,
কিন্তু মানে জিনিসটা জানার জন্য হলে তো খারাপ, তার জন্য আমিও মানে বেশি একটা মানে জিনিসটা প্রকাশ করি না বা মুখে বলিও না।
তো দেখে ফেলেছে একটা মহিলা,
একটা মহিলার দিকে বলাইছে, দেখছে ওর মারে বলছে, বলছে ও মা বিশ্বাস করে না যে কি
এত ছোট একটা মেয়ে, আমাদের তো বিশ্বাস হয় না,
মেয়ে ও ছোট, ছেলেও তো ছোট, আর আমার ডাকে দাদি, আমি তখন ওনার দাদি ডাকতাম, ও আমার ডাকে কাকা, এইভাবে কিভাবে হয় বিশ্বাস করে না। যাও, আরেকদিন আমি পড়াইতে গেছি, পড়াইতে গেছি, আরে মানে ওই সময় তো মোটামুটি একটু ভালো সম্পর্ক সাথে আমার, ওর একটা কথা বললে মানে পড়াইতে গেলে ওই মানে তর্ক বিতর্ক করতো, তখন ওর মার সামনে আমার মানে আমি ফরা জিজ্ঞাসা করতেছি, ওই আমার তর্ক বিতর্ক করতেছে, পড়া পারতো না, পড়ে নাই এইসব নিয়ে। ওর মা ওই যে সলার মুটা আছে না, সলার মুটা দিয়ে ঝাড়ু দিয়ে আর কি ওই মারতেছে, আমার বলতেছে ওষুধ কিনা দিছে, যা বাড়িতে যা শুয়ে থাক, শুয়ে রয়েছি, তো ওই আমার মানে মাথা ফানি টানি দিছে, দেওয়ার পরে ওই দিনও হের পরের দিনও ওই আমার চাচা আর উনি কই জানি চলে গেছে।
চাচা আর হচ্ছে আপনার এই বোন, চাচার বন্ধুর বউ,
হ্যাঁ মানে কোথাও হয়তো বা বাজারে গেছে,
বাড়িতে গেছে,
হ্যাঁ বাজারে গেছে বা কোথাও ব্যাংকে ট্যাঙ্কে গেছে, বাড়িতে ওরে রেখে গেছে, আর আমি তো অসুস্থই, তো আমার সাইড দিয়ে শুয়ে রয়েছে। ওই ঘটনাটাই হঠাৎ করে আমার চাচা আর ওই ওর মা আইসা দেখছে,
জি দুজন শুয়ে আছে,
হ্যাঁ শুয়ে রয়েছে, কম্বল ছিল কম্বলের ভিতরে।
ওকে,
আমার তো অসুস্থ, আমি জ্বর, শীতে আমি কম্বল গায়ে দিছি, ও আমার কম্বলের ভিতরে শুয়ে রয়েছে। এই ঘটনার দিকে আইসা আর কিছু বলে নাই, আমার আমার চাচা বললো যে ওই বাড়িতে আর যাবি না, তোর সমস্যা হলে তুই বাড়ি যাবি। এই জায়গায় আমি ওই জিনিসটা মাইন্ডে নিলাম যে নিশ্চয় কিছু বুঝতে পারছে।
ওকে,
যা আমি তখন মানে ওর সাথে যোগাযোগ করবো যে এরকম কোন ইয়া নেই, ওরও বাড়ি থেকে বাড়ি দেয় না।
আচ্ছা,
তখন আমি ওরে একটা ইচ্ছে একটা বাচ্চা দিয়ে একটা সিটি দিলাম যে যখন রাত্রেবেলা মানে আমাদের বাজারের রোডের অপর পাশে হবো বাড়িটা, মানে আমি যদি দোকানে বসে একটা গান চালাই রেডিওতে বা একটা স্পিকারে, তাহলে ওদের বাড়ি থেকে শোনা যায়।
আচ্ছা,
তখন আমার একটা অভ্যাস ছিল, আমি গান চালাইতাম, গান শুনতাম বেশি। তখন আসিবের ওপিয়া ক্যাসেট বার হয়েছে নতুন, তখন আমি ওরে চিঠি দিলাম যে রাত্রেবেলা যখন আমি দোকান বন্ধ করবো তখন আমি একটা গান চালাম, এই গানটা চালামো, চালানো তুমি বুঝবে যে আমি তোমার ডাকতেছি
আসিফের ওপ্রিয়া।
হ্যাঁ, তখন রাত্রে আমি ওদিনকে একটু দেরি করে দোকানটা বন্ধ করলাম, আমার চাচা 9টা বাজে চলে গেল বাড়িতে, আমার বললো যে দোকানটা বন্ধ করে শুয়ে থাকিস, তো এই রাত্রে আমি 11টা পর্যন্ত দোকান খোলা রাখলাম, রাত্রেবেলা গানটা চাললাম, সাইডে আমি দোকানটা বন্ধ করলাম, করে পুরো গানটা শুনলাম, দোকানটা বন্ধ করে ওদের বাড়ির পাশে একটা মাঠ আছে, চিঠির মধ্যে লেখা ছিল মাঠে আমি দাঁড়াম, তখন ও ওইখানে আসছে, যাক দুজনে অনেকক্ষণ রাত্রে প্রায় 1টা পর্যন্ত বসে কথা বললাম, কথা বলার পরে ও আমার জোরে ধরে রাখছে, আমি ওর জোরে ধরে রাখছি, যাক ও আমার কিস্টিস করছে, ওইখান থেকে আমি ওরে বিদায় করে দিলাম যে তুমি যাও গা, এত রাত হয়ে গেছে গা, পরে তোমার আমার টের ফাইলে সমস্যা আছে বা আমার দোকানও খালি, পরে ওরে বিদায় করে দিলাম, আমি ছিলাম দোকানে। পরে একদিন রাত্রে তখন আমার আমাদের দোকানে ওই সিডি, তখন যে সিডি ছিল ভিডিও সিডি আর কি, তখন আমার চাচা এটা ভাড়া দিত।
আচ্ছা,
তো ওই আপনি যে খারাপ যে ক্যাসেট গুলা, তো গ্রাম অঞ্চলে বেশিরভাগ ভিডিও সিডি ভাড়া নেয়, খারাপ ক্যাসেটও নেয়, তখন ওই ক্যাসেটও ভাড়া দিত।
ওকে,
তখন এই ওই যে ক্যাসেট ভাড়া দিত, আমার চাষাই ভাড়া দিত, ক্যাসেট গুলা কিন্তু আমি ভাড়া দিতাম না, আর ওনার একটা বিট কেসে বিট কেসে ভিতর
ওই ক্যাসেট গুলো,
হ্যাঁ ওই বিট কেসে সাবিও আমার কাছে দিত না। তো যখন ওই যে কাস্টমারে নিত, নেওয়ার সময় কাস্টমারে বলে দিত যে ওর কাছে কিন্তু ক্যাসেট দিবা না। তো একদিন রাত্রে এক লোকে আইসা বলছে যে তোমার কাকার এই ক্যাসেটটা দিও, তখন আমি ওনার জিজ্ঞাসা করছি, মানে ফ্রিমেন্ট ছিল, আমি জিজ্ঞাসা করছি যে এটা কি ক্যাসেট, উনি আমার দুষ্টমি করে বলছে কি ক্যাসেট তুমি জানো না, তুমি চালাই দেখো। আমি এমনি ছবি টবি দেখি ঠিক আছে, কিন্তু
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
তখন আমি প্রায় 7 এ পড়ি।
7 এ পড়েন, প্রিয় শ্রোতা, ক্লাস 7 এর একটা বাচ্চার কাছে এই ধরনের ভিডিও সিডি, ও যেটা মেন করতে চাচ্ছে আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি ধরনের ব্যাপার হতে পারে, ওর মনোজাগতিক কি ধরনের পরিবর্তন হতে পারে, বলুন। তারপর
তখন আমি রাত্রিবেলা যখন শুয়েছি, দোকানে শুয়েছি, তো শোয়ার পরে আমি চিন্তা করলাম যে আসলে যে লোকটা ক্যাসেটটা দিয়ে গেল আসলে চালায় দেখি কি, তখন আমি চাললাম, তারপরে দেখি যে এটা ওই ধরনের ক্যাসেট আর কি, তখন আমি পুরোটাই দেখলাম। দেখার পর আমি চিন্তা করলাম যে বিটকেস ভিতর কাকা এটি বাইর করে
না। ফার্স্ট অফ অল আপনি আমাকে একটু বলেন তো, এর আগ পর্যন্ত বিষয়টা আপনি জানতেন না? একেবারেই জানতেন না। ওকে,
তখন আমি চিন্তা করলাম যে থাক, এটা তো ব্যবসা।
মানে আপনার খুব নর্মালি জিনিসটা নিলেন নাকি কোন একটা নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে?
নর্মালি
নিয়েছেন। ওকে, দ্যাটস ফাইন।
নর্মালি নিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার কাকা যেহেতু বিটকেসের ভিতর থেকে এগুলি বাইর করে, তো নিশ্চয় বিটকেসের ভিতরে আরো আছে।
মানে আপনার আগ্রহ তৈরি হলো জিনিসগুলো দেখার জন্য?
সবগুলো আমি দেখবো। মানে আমার চিন্তা হলো যে এটার ভিতরে যা আছে, যতটুকু ক্যাসেট আছে সবটাই আমি একটা করে দেখবো। চিন্তা করলাম যেহেতু এটা ইংলিশ তাহলে বাংলাও থাকতে পারে। আমি চিন্তা করলাম তো আমি এগুলি কিভাবে খুলবো, বিটকেসটা চাবি আমার কাছে থাকে না। আমাদের একটা কেসি ছিল ওই যে ইয়া কাটার জন্য, ওই যে আসা টাসার কাটতাম, তখন এই কেসি দিয়ে আমি দুদিন গুতাইছি বিটকেসের যে তালাটা, গুতা দিয়েছি খুলে গেছে। তখন খোলার পরে আমি প্রতিদিন একটা করে সিটি দেখি, দেখে দেখে আবার সুন্দর করে জায়গা মতো রেখা দিই। হঠাৎ করে একদিন রাত্রে, মানে বৃষ্টির দিন, ওই ভিডিও সিডিটা ভিতরে থাকা অবস্থায় কারেন্ট চলে গেছে। গ্রাম অঞ্চলে তো কারেন্ট গেলে আপনার অনেক সময় লাগে আসতে, অনেকদিন, অনেক সময় দুই দিনও আসে না। তখন ওই সময় ঝড়ের দিন ছিল, ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে গা, কারেন্ট চলে গেছে গা, আমি আর ওই ভিডিও সিডিটা বের করতে পারিনি। এখন তো বিপদ ফিরে গেছে গা, যদি বাইলে দিনের বেলা কারেন্ট আসে, যদি আমার সাথে দোকানে থাকে বা আমি থাকি না, তখন তো এই সিডি ভাই লাগবে। তখন চিন্তায় আছি, টেনশনে আছি। হঠাৎ করে ঠিকই আমি গেছি বাড়িতে ভাত আনতে আসার জন্য, ওই দিন ঠিকই কারণে এসে পড়ছে। পরে উনি সিটি দেখছে, দেখার পরে উনি আমার বললো যে আজকের দিনের ভিতরে টিভি সিডি এগুলি সব বাড়িতে নিয়ে দেবে, আর দোকানে থাকবে না, মানে এগুলি আর দোকানে রাখবে না।
মানে এই চাষা তো সেই চাষা যে এই চাষার কাছে আপনার দাদা আপনাকে দিয়ে দিয়েছে। ওকে, সন্তান চাচা।
তো উনি বলছে এই কথা বলার পরে আমি দিয়ে আসছি, এগুলি সব বাড়িতে দিয়ে আসছি, মানে আমার টিভি দেখার দিন টোটালি বন্ধ। তো আমি যে স্কুলে পড়তাম, ওই স্কুলে, মানে স্কুলে যে মাস্টাররা সবসময় মানে আমাদের দোকানে আইসে ওই চা নাস্তা খাইতো লাঞ্চ টাইমে, আমারও খুব আদর করতো, দোকানে বাকি টাকা খাইতো আইসা, মানে আমিও টাকা টুকা চাইতাম না, আবার স্কুলে যাইতাম এভাবে। তখন একদিন স্কুলে আমার একটা মুরদিন স্যার নামে একটা মাস্টার ছিল আরকি, উনি মানে ফোলা ফাইনে যে পড়া কইতো, পড়ার পরে উনি আরেকদিকে তাকিয়ে থাকতো, মানে বলতো যে তুমি পড়া গো, হ্যাঁ কইতো যে ওই দিকে আর মনোযোগ না দিয়ে সে তাকায় থাকতো আর
অন্যদিকে।
হ্যাঁ মাস্টারে, তখন কি বললো
কোনো খেয়াল নেই,
এটা কিন্তু খেয়াল নেই। ওই সফল মানে জানে যে পড়া না পারলো হ্যারে একটা বুঝিয়ে বুঝ দেওয়া যায়।
ওকে,
তখন ওই দিনটা আমরা দুই, মানে আমার আরেকটা চাচা আছে আমাদের বাড়িরই, উনিও আমার সমান, তো উনি আর আমি একে ক্লাসে পড়ি। উনি আইসা বলতে আছে মনিদিন স্যারের প্রশ্নটা তো আমি শিখে আসিনি, মানে কি করবো, আমি কোথায় সমস্যা কি, এতো আর পড়ার দিকে মন দেয় না, একটা বাজে বাজে কুইয়া এখন পরে ঠিকই। উনি ওদিকে তাকিয়ে রয়েছে গরুর দিকে, গরু নাড়ি দিয়ে হাঁটতেছে, ও উল্টা পাল্টা কি জানি বললো, বলার পরে আমি একটু হাসি দিছিলাম, মানে আমার হাসি হাসি পড়ছে, পরে ওই আমার হাসিটার দিকে সে মন দিছে মাস্টারে।
ওকে,
আমার বলছে তুমি হাসলা কে, আমি কইছি না স্যার এমনি হাসছো, ওই দিকে আসো। আর আমি গেছি, যাওয়ার পরে আমার বলছে তুমি কান ধরে টেবিলে হয়ে দাঁড়াতাম, বেলা চলতে অবস্থা তুমি হাসলা কেন। আমি আমি চিন্তা করছি যে যেহেতু 12 ঘন্টার ভিতরে তারা দোকানে, আমার দোকানে যায় 2-3 ঘন্টা বসে থাকে, এটা মরে বা দোকানে বাকি টাকা তা, এটা হয়তো বা বলছে ফলনের সামনে না, এটা না করলেও সমস্যা নেই, তা আমি আর এই জিনিসটা তারা আমি করিনি। তখন উনি দুইটা বেতা আইনে আমার মানে বাইরে এলো
পিঠে মাংসে।
তখন আমার ওই দিনকে এই ফিটে ডাক পড়ে গেছে, ডাক মানে খুবই অবস্থা খারাপ, জ্বর উঠে গেছে। আমি আর পরের দিন থেকে স্কুলে যাই না, ওই 2-3 দিন স্কুলে যাই না। আমার চাচা বলতেছে কিরে তুই স্কুলে যাবি না, আমি কই না ইলিগে যাবি না, যাইতাম না, ভাল লাগে না পড়তে। তখন আমার চিন্তা হইলো এই স্যারে আমার অযথা মারলো, হাসি দেখে হাস ফুল হয়নি, সফল হয়নি হাসে, যাক এই স্যারে আমি একটা শিক্ষা দিই, যেহেতু আমার দোকানে এসে স্যারটা খায়। আমার আবার দোকানের সামনে আর একটা ফার্মেসি ছিল, উনি আবার আমার সম্পর্কে কেমন জানি, মানে তোর সম্পর্কে ভাই আর কি, তো ওনারে বলছি যে ভাই
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন,
এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। www.facebook.com/kibriya.rj ওকে রুবেল, যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে আপনার কাছ থেকে আবারও শুনতে চাই, বল। তারপর
তো ডাক্তার যে আমার ভাই ছিল উনি আর আমার জিজ্ঞাসা করেনি যে এই ওষুধটা দিয়ে তো কি করবি।
ওকে,
উনি জিজ্ঞাসা না করে আমারও বলছে কি জন্য, আমি বলছি যে আমার লাগবে, তাই আমার দুইটা ট্যাবলেট, মানে এই ট্যাবলেট গুলা কিসের সে আর আমার বলেনি, মানে বলছে যে গরম পানি অথবা গরম চার মধ্যে দিয়া একটু লাড়া দিয়া যারা দিবি খাইলি হইব।
ওকে,
তো যখন সারে গেছে তিনজন স্যার একসাথে গেছে, তখন আমি তিনজনের জন্য তিন কাপ চা বানাইছি, কিন্তু একটা এক কাপে দিছি আর দুই কাপে দিইনি, কারণ ওনারা আবার বেশি খুবই ভালো। তো আমি যারা যেটা দিছি সে এটাই নিছে, চা দোকানদারা যারা যেটা দিয়ে দেয় না, তো ওনারা দিছে উনি খাইছে, খাওয়ার পরে যা সুন্দরভাবে এখান থেকে গেল, পরের দিন থেকে সে স্কুলে আসে না, উনি মাস্টারও স্কুলে আসে না। তো লাঞ্চ করতে আসে, তো আমি জিজ্ঞেস করছি যে স্যার মুন দিন স্যার খুব আসে না, শুনছি শরীর অসুস্থ, কি অসুস্থ আমি আর জিজ্ঞেস করিনি, কারণ জিজ্ঞেস গেলে বের। পরে যাক এইভাবে চললো, পরে আমার চাচার কাছে বিচার দিছে আইসা যে ও চার সাথে কি মিশাই আমার।
ওকে ওকে, আবিষ্কার করে ফেলছে।
হ্যাঁ, আবিষ্কার করে ফেলছে। তখন আমার চাচা আমার সাথে একটু রাগারাগি করলো।
আপনি চাচাকে বলেছিলেন যে আমাকে মেরেছিল?
চাচা জানছে, ওই যে আমি যে অসুস্থ ছিলাম
বলেছে। হ্যাঁ,
অসুস্থ ছিলাম তখন জানছে, যাইনিও কিন্তু কোনো প্রতিবাদ করেনি।
আচ্ছা,
মাস্টার সাহেব এখানে কি বলবে, তার জন্য আর প্রতিবাদ করেনি। তখন জানার পরে আমার আমার সাথে রাগারাগি করার পরে আমার বললো যে তুই ফরালাগো করবি না, তোরে কি করবো, এই ব্যবসা দিয়ে তো দুইজন মানুষ চলা ডাও কন্ট্রোল, পরে আমি কি করবেন দেখেন কি করবেন। পরে একদিন ওই আমাদের বাড়ির থেকে দুই ঘন্টা লাগে জায়গা চালিয়ে যাইতে, তো ওইখানে একটা নদী আছে পদ্মা নদী, ওই পদ্মা নদীতে আপনার ভাঙন দিয়েছে আর কি, নদী ভাঙতেছে।
আচ্ছা,
তো শুনতে আছি সবার মুখে মুখে যে নদী ভাঙ্গিয়া সব লোক যাইতেছে, তাই আমাদের ওইখানে বেরিবান বেরিবান ভাঙিয়া গেলে নাকি আমাদের বাড়ি ঘরে বলে নাকি খাইব, মানে এটা শুনতেছি আমি। তো চিন্তা করলাম যে সবাই যায় দেখতে, তো আমিও যাবো। আমি ওই দিনকে বাজারের দিন ছিল, মঙ্গলবারের দিন, আমি আমার কাকারে বললাম কাকা আমি একটু ফুফুকু বাড়ি যাবো, এই কথা মিথ্যা কথা বলছি, বললে আমি একটা সাইকেল নিয়ে ওইখানে গেলাম তিনজনে মিলে।
আচ্ছা,
তো যাই আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, পরে আমার রাত্রে গালি গালাজ করলো যে তুই না কইয়া যাবি গা দোকানে থাকতি না, যাবি গা ওই দোকানে যাবো টিভি দেখবি, এভাবে কি দোকানদারি চলবো, তোরে আমি কি দেখে চালামো কি দেখে খাওয়ামো, এসব গালি গালাজ করার পরে তাই আমি রাগারাগি করে রাত্রে দোকান নিয়ে ঘুমাইছি, ঘুমাইয়া সকালে আমি আর দোকান খুলি না, মানে আমার একটু রাগ হইলো। তো ওই দিনকে আর আমি দোকান খুলি নাই, আমি দোকানে চাবিটা সুন্দর করে আমার ছোট চাচার দোকানে বোঝাই দিলাম যে আপনি ভাই আসলে চাবিটা দিয়ে দিন, আমি আর দোকান খুলবো, মানে এই কথা বলে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে আমার দাদি আছে, দাদির চালায় মনে করেন যে আমার চাচারা।
আচ্ছা, সেটা স্বাভাবিক,
আমি যদি দোকান না করি বা চাচার কোনো কাজ না করি তাহলে আমার খাওয়াই বোকা, এখানে আমার আব্বাও থাকে না, আব্বাও ওই যে জোয়া টোয়া খেলে ওই দোকান ছিল, দোকান টোকান সব ফালা তুই আবার ঢাকায় ছাড়ছে। পরে বাড়িতে একাই থাকি, দেখার পরে ওই যে সুইটির সাথে আমার প্রতিদিনই দেখা হইতাছে, দেখা হইতাছে ওই রাত্রেবেলা অন্ধকারে।
আচ্ছা,
দেখা হইতাছে, পরে ওর মানে ও আমার বলতেছে যে চলো আমরা কোথাও ফালে যাই, তো ওরে নিয়ে আমার একটা, আমি যখন দোকান করতাম তখন আমি একটা ভুল করছিলাম, দোকানে যে এই নতুন নতুন যে টাকাগুলো দিত, এই টাকাগুলোর মধ্যে মানে ঠিকানা লিখতাম, তখন তো মোবাইলের দিন ছিল না, তখন ওই ঠিকানা পাই একটা কুমিল্লার থেকে একটা ছেলে চিঠি পাঠিয়েছিল, মানে ওর সাথে আমার বন্ধুত্ব ছিল আর কি, চিঠিতে আর কি ঠিকানা, তো ওইখানে ওই সময় আমি ওর কাছে চিঠি পাঠাইছি যে আমি একটা মেয়ে নিয়ে তোর কাছে তোদের বাড়িতে আসবো,
মানে দেখাও হয়নি ছেলেটার সঙ্গে,
দেখাও হয়নি,
পেন ফ্রেন্ড তাকে লিখে পাঠিয়ে।
হ্যাঁ হ্যাঁ, তখন লিখে পাঠাইছে, ও আবার চিঠি পাঠাইছে, তখন চিঠি আসতে কিন্তু সময় লাগে এক সপ্তাহ, তখন চিঠি এক সপ্তাহ পরে চিঠি আসছে যে তুমি এই অমুক ঠিকানায় এইভাবে গাড়ি ঠিকানা দিয়ে দিয়েছে, কি কি গাড়ি দিয়ে যাইতে হবো এইভাবে তুমি আসো, তখন কুমিল্লা আপনার কুমিল্লা ইয়াতে বড়ুয়া থানা, জায়গাটার নাম আমি সঠিকভাবে জানি না, বড়ুয়া থানা একটা জায়গা বাজারের নাম বলছে, ওই বাজারে যায় দাঁড়াইলে ও ওখান থেকে আমার নিব।
ওকে,
এরপরে ও চাচার দোকান আছে ওই দোকানের ঠিকানা দিয়েছে, পরে আমি ওখানে গেছি, ওরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওখানে দুই দিন তিন দিন ছিলাম, কিন্তু মানে ওইখানে যায় সত্যি কথাই বলছে যে আমরা বিয়ে শাদী করে নেই সম্পর্ক এই কারণে বাড়ি থেকে মাইনে না দেখে আমরা চলে এসেছি।
আচ্ছা,
মানে ওই বন্ধু ফ্রেন্ড এর মার কাছে বলছি এই কথা। তখন উনি ওইভাবে রাখছে, মানে আলাদা আলাদাই রাখছে। রাখার পরে আমার চাচা কেমনে কেমনে এই ঠিকানা পাইয়া লাইছে, পাইয়ে খুঁজে ওই জায়গায় এসে পড়ছে। আমার চাচা আর ইয়ার মা, সুইটির মা আইসাই আমাদের দুজনকে এখান থেকে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে গেল। তখন বাড়িতে নিয়ে আমার বলতেছে, সুইটির মা বলতেছে যে তোর তো কিছুই নেই, তুই যে আমার মেয়ের নিয়ে গেলি গা, তোর কিছুই নাই, তুই খাওয়াবে কি, ডাকবে কই, তো মাও নাই বাপও নাই।
সুইটি তখন কোন ক্লাসে?
তখন সুইটি পাইবে পড়ে,
ক্লাস ফাইভে পড়ে। আর আপনি তখন ক্লাস কিতে?
তখন আমি ক্লাস সেভেনে।
সেভেনে ওকে।
তখন দুজনে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওর মা আমার এই কথাগুলো বললো। বলার পরে বলতেছে তুই একটা কাজ কাম শিখ, হ্যাঁ কাজ কাম শিখ, নিজের ভাইয়ের দ্বারা এইভাবে তো জীবন চলতো না। এরপরে আমি চিন্তা করলাম আসলে তো কথাটি এইভাবে কাজ জীবন চলবো, দোকানদারি ছাড়া তো কিছু জানি না। তখন আমার সেজ চাচা, মানে আমার ফুফা আছে একজন, উনি ঢাকা থাকতো, তো ওনারে বলছে যে ওরে নিয়ে ওর বাপের কাছে দিয়ে, কারণ বাড়িতে থাকলেও খারাপ হয়ে যেতেছে। তখন আমারে উনি বললো যে চল আমার সাথে। পরে আমি ঢাকা আসলাম, ঢাকা আইসা আমার আব্বার কাছে উঠলাম, মালিবাগ, এখন মালিবাগে আছে, মালিবাগে উঠলাম। উঠার পরে আমার আব্বা তখন ইয়া কাজ করতো আপনার ওই যে দোকান হোটেলে যে তন্দুর রুটি বানায়,
তন্দুর রুটি বানায়,
হ্যাঁ হ্যাঁ তন্দুর রুটি বানায়, তো একাল মোড়ে, তো ওইখানে প্রথম আমার দোকানে আনছে। তো বাসায় আনলো কই, মালিবাগ মাটির মসজিদের, এইখানেই আমাদের বাসা, এইখানে আমার সৎমা। সৎমা কি, আমি তো আর সৎমা চোখে দেখি না, আমি আপন মনে করি যে আমার মা। আসছি তখন আমি একটা লুঙ্গি পইরা আর একটা একজোড়া জুতা পাইছিল, বাটা জুতা আর একটা শার্ট পরা, হাতে একটা কিছু করেছিল। আসছি, আসার পরে দুই দিন ছিলাম এখানে। থাকার পরে আব্বা বলতেছে, আমার আব্বার একটা ছোটবেলার বন্ধু ছে, উনি বলতেছে যে ওর একটা কাজে টাজে লাগাতো, তখন একটা এম্বুরেইতে আমার নিয়ে দিল। তখন আমি কখনো নাইট করিনি, 12 ঘন্টা ডিউটি করিনি, আমার একটা এম্বুরেইতে ঢুকাই দিল। যাক ঢুকলাম, ঢুকার সময় উনি আমার বলতেছে দারোয়ানে বলতেছে যে লুঙ্গি ফেরা তো এখানে ডিউটি করা যাবে না,
পড়াশোনা বন্ধ,
পড়াশোনা অলরেডি বন্ধ করে দিয়েছি। তখন উনি বলতেছে যে এখানে ডিউটি করতে হলে প্যান্ট পরতে হবে, প্যান্ট পরে আসতে হবে। তখন আমি বাসা যা বললাম আমার আম্মারে, কারণ আব্বার আমি পাই না, ওই যে সকালে জায়গা দুদিন তিন দিন পরে আসে। আম্মারে আমি বললাম যে আম্মা এই ঘটনা, ওরা তো বলতেছে যে প্যান্ট পরে যাইতে হইব, তো প্যান্ট কিনো লাগবো।
ততদিনে কি নিজের মার সঙ্গে দেখা হয়নি আপনার?
না, আমার মার সাথে দেখা হয় নাই, শুধু একবার ওই আমার মুসলমানি করানোর সময় লুঙ্গি আর শার্ট নিয়ে আসছিল আমাদের বাড়িতে, তখন আমি ফলে আসছিলাম, দেখিনি,
দেখেননি। আচ্ছা,
তখন ওই উনি আমার করলো কি, আমার আম্মা যে আমার খালারা আবার পাশে থাকতো আর কি, আমার খালতো দুই ভাই আছে, মানে আমার থেকে একটু বড় বড়, তো ওদের মানে পুরাতন শার্ট আর প্যান্ট, মানে যেটা ওরা ফরেন, ওই প্যান্ট একটা দুইটা প্যান্ট আইনা দিছে।
আচ্ছা,
প্যান্ট আইনা দেওয়ার পরে ওই প্যান্ট গুলো আমি ফুয়া দেখলাম যে আমার মানে অনেক লুজ হয়, মানে ফুয়া জায়গা এরকম অবস্থা, তো বেল তো নাই, তখন কি করবো, মানে আমার তো আমি চাপ সৃষ্টি করতে পারি না, আপন মা হইতো তাহলে চাপ সৃষ্টি করা যাইতো। তখন আমি নিজেই চিন্তা করলাম যে থাক, দেখি সপ্তাহখানিক বা এক মাস ডিউটি করে কাম করার পরে তো আমরা টাকা পয়সা দিব, তখন কিনবো। তখন দড়ি দিয়া ফ্যানটা বাইন্দা আর কি আমি ডিউটিতে গেলাম। যাওয়ার পরে যা এক সপ্তাহখানি কাজ করছে, ওই সপ্তাহখানি সপ্তাহ না 15 দিন কাজ করার পরে ওই মাসও শেষ হয়েছে, মানে বেতন দেওয়ার টাইম হয়েছে, তখন আমারে 700 টাকা বেতন দিল। 700 টাকা বেতন দিল, তো আমি বাসায় আসছি, আইসা আমার আর পাইনি, আমার আম্মা আমার গার্মেন্টসে চাকরি করে এখন গ্রাম্মা। তো এই ঘরে, হ্যাঁ এই ঘরে আবার তিন বোন।
আচ্ছা,
ওদেরও কষ্ট দেখতেছি যে ওদেরও মানে সাংসারিক ভাবে অনেক কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, সম্পূর্ণ সবভাবে কষ্ট। তা আমি বাসায় আর আমার ফাই নাই, আমি চলে গেলাম ফার্ম গেট, যাইয়া ওইখানে যাইয়া একটা প্যান্ট আর একটা শার্ট কিনলাম নিজের জন্য আর কি। কিনে আসছি বাসায়, এই প্যান্ট আর শার্ট কিনলাম কেন, মানে এটা আমার আর কিছু বলেনি আমার আম্মা। আমার আব্বা যখন আসছে বাড়িতে, তখন আব্বার সাথে ঝগড়া লাগাই দিছে, মানে ওনারে যে ওনার বাসায় যে আমি খাই, খাওয়ার টাকা না দিয়ে আমি কেন এগুলো কিনলাম,
প্যান্ট শার্ট কেন কিনলো।
হ্যাঁ, তো আব্বার সাথে ঝগড়া করতেছে, তখন আমি দিন ডিউটি করে আইসা, মানে আমি ঘুমাইতে আছি খেতা মুড দিয়ে, তো তখন আমি ঘুমাই না, আমি জাগ না, মানে কানে আমি শুনতেছি আর কি ঝগড়া করতেছে। তখন জিনিসটা আমার খুব খারাপ লাগলো, আমি ওই ওই শোয়ার ঘরে অনেকক্ষণ কাঁদলাম, কোন বিপদের থেকে আবার কোন বিপদে ফেললাম। তখন এই চিন্তা করে ওই 1 মাস পরে আবার ঈদ আসলো আর কি, তখন আমি 2000 টাকার মতো 1700-1800 টাকা বেতন পাইছি। পাওয়ার পরে ওনারে আমি সব টাকা হাতে এনে দিছি, দেওয়ার পরে উনি আমারে 500 টাকা দিল। 500 টাকা দেওয়ার পরে উনি আমি বলছি আমি বাড়িতে যাবো, বাড়িতে যাবো বলছি, তো উনি বলছে যে তাহলে তোর ফুফার লগে যাক। তাই আমি আমার ফুফার লগে বাড়িতে আসছি, আইসা আমার চাচারে সবকিছু খুলে বললাম।
আচ্ছা,
চাচারে বলছি, চাচা বলতেছে যে যে তুই একটা কাজ শিখার চেষ্টা করতেছ তাহলে কাজটা শিখ, দোকানদারি করল তা চলতো না। তো এই বাড়িতে আইসা আবার আর বাড়ি ঢাকা যায় না, এক মাস ওই ছুটি নিয়ে ঘুরতেছি ফিরতেছি তার সাথে মানে দিন কাটাইতেছি। তখন আবার তার নিয়ে মানে পলিয়া যাওয়ার প্ল্যান, আবার পালিয়ে যাওয়ার প্ল্যান চিন্তা করলাম যে আবার চলে যাবো, এবার ঢাকা যাবো গা। তখন মানে ঢাকার যে টাইমে গাড়ি ছাড়ে যে স্ট্যান্ড থেকে, ওই স্ট্যান্ডে ওরা নিয়ে চলে আসি আমি, টিকিট কেটে ওইখানে বসে রয়েছি, গাড়ি ছাড়বো আধা ঘন্টা পরে। তখনই ওর মা আমার চাচা ওর বড় ভাই আইসা বললো বাস স্ট্যান্ড আইসাই ওর ভাই আমার কোনো ভাই ধরে লাইছে, তারপর ওর মা মানে রাগন্ত ভাবে আমার দুটো থাপড় দিয়ে লাইছে। দেওয়ার পরে এখন আমিও খুব মানে রেগে গেছি যে আমার মারলো কেন, আমার চাচা চুপ করে দাঁড়িয়ে রয়েছে কিছু বলো না। তখন ওই জায়গায় ইট ছিল, ইট আমি ফিক্কা মারছিলাম গায়ের মধ্যে, ইট ফিক্কা মারছে ওনার মাথার মধ্যে মনে পড়ছিল, ওর স্যার মাথা ফাটে গেছে। তখন মোটা মানুষ অনেক মোটা ছিল মানে অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে। ওই সামনে ওইখানে সামনেই ছিল থানা, ওই অনেক মানুষজন ভিড় হয়ে গেছে গা থানা, আমি আর কোথাও যাইনি ওইখানে দাঁড়িয়ে রয়েছি, আর সুইটি ওইখানে কান্দাছে দাঁড়া
দাঁড়া।
ওই তখন পুলিশ এসে পড়ছে, এসে পড়ছে পুলিশ আমার লয়ে গেলো থানার মধ্যে ধরে, মানে আমার চাচা ওইখানে দাঁড়িয়ে রয়েছে কিছু বলেনি
চুপচাপ
চুপচাপ থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে আমার পুলিশে দুইটা থাবলা থুবা দিল, দেওয়ার পরে ওই থানা মানে থানাটা ছোট মানে ওইখানে আসামি রাখেন আর কি, হয়তো বা একদিন রাখে বিদে করে দেয় ওই যে ইয়া করে দেয় আর কি চালান করে দেয়। তো আমার চাচা জানি গেল, যাওয়ার পরে চাচা পুলিশের সাথে কি জানি বললো, বলার পরে আমার চাচা চলে এলো মানে আমার সাথে কথা বলে নি। ওই পুলিশে আমার ওইখানেই সাত দিন রাখছে, মানে ওইখানে কোনো চালানো করে নাই বা ছাড়ও নাই, ওইখানে আমার সাত দিন রাখছে।
ওকে,
মানে খাওয়ান দাওয়ান সবকিছু দিতেছে ঠিক আছে কিন্তু মানে ছাড়ে না। তো আমি পুলিশে জিজ্ঞাসা করলাম যে আমার কি ছাড়তেন না, সারাসারি দায়িত্ব তো আমার গোনা যাই ঢুকাইছে, হ্যাঁ না সারা নিব তোমার। ওই 15 দিন পরে ওই সুইটির মাই আসছে, আইসা আমার সুইটা নিয়ে গেল।
15 দিন জেল কাটলেন?
হ্যাঁ,
এই ক্লাস 7 এর পড়া বয়সে।
জি,
আপনার পরিবারের কেউ আসেনি ছাড়াইতে?
আমার পরিবারে তো শুধু একমাত্র ছাড়াইতে গেলে আমার চাষাই ছাড়াইতে আসবে, এছাড়া কেউ আসবে না।
বাবাও তো আসে, জানেন
বাবা থাকে ঢাকা, মা তো মার সাথে তো কোনো সম্পর্কই নেই। ওদের আবার মোটামুটি অবস্থা খুব ভালো হয়ে গেছে গা, মানে বিদেশি টাকা বিলিং টিলিং করে লেগেছে, মোটামুটি সম্মান করে সবাই এলাকা। আমি বলছি আমি এখন কই যাবো, উনি আমার 500 টাকা দিল, 500 টাকা দিয়ে বলছে তুই ঢাকায় যে কাজ করছো এখন যাই এই কাজ শিখবি, ঠিক আছে যদি প্রতিষ্ঠিত হইতে পারো কোনোদিন তাহলে আসিস, আমার মাই আমি তোর কাছে তুলে দেবো,
এটা বললো।
হ্যাঁ, এটা বললো। তখন আমি চলে এলাম ঢাকা, আইসা যেই ফ্যাক্টরিতে চাকরি করছি আমি আর আমাদের বাসায় আসিনি, মানে আমার আব্বার কাছে আর আসিনি, ওই ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে কাজ করতাম ওই ফ্যাক্টরির মালিকের কাছে আসছি সরাসরি। আইসা ওনারে সবকিছু খুলে বললাম যে স্যার আমার তো কেউ নাই, এখন আমি হয়তো বা আপনি যদি আমার চাকরি না দেন তাহলে আমার রাস্তা থাকতো। পরে উনি বলছে হ্যাঁ আমার লোকের প্রয়োজন, তুমিও কাজ জানো মোটামুটি ভালো, তুমি কাজ করো। পরে আমি বলছি আমি তো কোনো মেসটা চিনি না, তো আমার একটা মেসের ব্যবস্থা করে দেন থাকার মতো। তো উনি আমার বললো কি যে তোমার মেসের দরকার কি, তুমি ফ্যাক্টরিতে থাকবা আর আমি একটা বাসা ঠিক করে দেবো ওইখানে তুমি খাইবা। পরে কাজ করতেছি, উনি বাসা ঠিক করে দেয় না মানে ওই কথা বলছে কিন্তু ঠিক করে দেয় না, তা আমি যে টাকা নিয়ে আসছি 500-500 ভিতরে আমার ওইখানে 800 টাকা গেছে গাড়ি ভাড়া, তখন আমার ওইখানে 250 টাকা আছে আমার পকেটে। তখন উনি যে বাসা ঠিক করে দিবো বলছে খাওয়ার জন্য, আমার বাসা ঠিক করে দেয় না। তখন আমি একদিন খাইছি, দুই দিনের খাওয়ার পরে আমার কাছে টাকা নেই। তখন উনি কাজ করি 2 দিন ধরে কিন্তু উনি আমার বাসা ঠিক করে দেয় না, আমার কাছে টাকাও নেই। এখন পরের দিন আমার উপাস থাকতে হইতেছে, পরে যে PM ছিল PM এর কাছে বলছে, PM দিয়ে কোনো পদক্ষেপ নেয় না বা কিছু ভালো মন্দ কিছু বলো না, ওই 10 টাকা দেয় জানা থাকে এই কথাই বলতেছে। পরে ওই ওইদিনকেই 2টা অফারটার ঢুকছে, তখন নতুন মানে অফারটার 2টা মেশিন, 2টা অফারটার ঢুকছে চাকরি কথা বললা। পরে ওদের সাথে আমি শেয়ার করলাম ঘটনা, শেয়ার করার পরে ওরা আমার বললো যে তুই আমার পরিচিত একটা বাসা আছে তো তোমার এনে ওইখানে দেই, খাওয়ায় থাকায় 1300 টাকা দম লাগবো, মানে থাকমো প্লাস খামো 1300 টাকা দিমো উনি রাখবো। ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ মোটামুটি মহিলার সবকিছু বললাম, বলার পরে মহিলা আমার বললো ঠিক আছে তুমি আজকে থাকো খাও। ওইখানে খাইতেছি থাকতেছি কাজ করতেছি, এই ওই যেখানে থাকতেছি কাজ করতেছি এইখানের এই পাশে হইলো আমার আব্বার বাসা।
আচ্ছা,
আমার আব্বা আমার বাসা, আর রোডের ওই পার হইলো আমি চাকরি করি ফ্যাক্টরি প্লাস বাসা, মানে মাঝখানের রোডটা। তাই আমার আব্বা জানে যে আমি এখানে কাজ করি কিন্তু কখনো যায় জিজ্ঞাসা করে নাই বা মানে তত্ত্ব তালাশ নেয় নাই।
আচ্ছা,
পায়ে কাজ করতে করতে পায়ে ছয় মাস হয়ে গেল, গা ছয় মাস হয়ে গেছে, কিন্তু আমি কাজ করতেছি, কাজের ফাঁকে ফাঁকে রাতে যখন নাইট করি তখন দেখি যে অপারেটর আছে, তখন তো আমি হেল্পার, কাজ শিখতেছি, যে অপারেটর আছে তখন ওইখানে মেয়ে ছিল, তো দেখতাম মেশিনের সিপায় মেয়েটিকে ওই অপারেটর দুজনে মনে করেন যে আপনার ইউজ করতো আর কি, আমি যদি বলতাম যে হ দেখছি তখন বলতো কি যে এই কথা আর বলো না, তুমি কে ভাই, যদি এ কথা বলো তো তুমি কাজ শিখতে পারতাম, আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমার কাজ শিখতে হইব, তো থাক এসব করে না করাই ভালো, তখনই একটা হেল্পার দরকার, তখন একটা মেয়ে হেল্পার ঢুকাইলো, তানিয়ার নাম নোয়াখালী বাড়ি, নোয়াখালী নাকি নোয়াখালীর মধ্যেই, আমার পরিচয় দিল যে নোয়াখালী বাড়ি, আমার বাড়িও নোয়াখালী, চিন্তা করলাম আমার বাড়িও নোয়াখালী, ওর বাড়িও নোয়াখালী, যেহেতু মেয়েটা আমার সাথে খুব দুষ্টামি করতো, একসাথে বসে সুতা কাটতাম, মেশিনে কাজ করতাম, হঠাৎ করে একদিন আমার বলতেছে ভাই আপনি বাড়ি কই, অমুক জায়গায় কি করেন, এখানে কই থাকেন, এই আমার বললো যে আমার বাসা ওইখানে, চলো একদিন ঘুরতে যাই, তখন অলরেডি সুযোগ আমার মনে আছে, মনে থাকলেও কি হইব মানে যোগাযোগ নেই, তো এখানে ওর সাথে আমি মনে করেন যে ঘুরতে যাই, এখানে যাই সেখানে যাই, ওদের বাসায় যাই, বাসায় গেলে একটা মনটা ভালো থাকে আরকি, একদিন রাত্রেবেলা আমার ও বলতেছে যে আজকে আমি নাইট করবো না, কি লেগা ওই আমাদের বাসায় কেউ নাই, চলো আমার সাথে বাসায় চলো, আজকে নাইট করা লাগবো না,
এই তানিয়া মেয়েটা,
তানিয়া মেয়েটা বলতেছে, তো আমি বলতেছি তো তোমাদের বাসা থাকবো কি করতে, যদি কেউ কোনো বেজাল করে, কারণ বাড়িটা বাড়ি, বাড়ির ভিতরে আরো তিন চারটা রুম আছে, পরে চিন্তা করলাম দেখি আসলে মেয়েটা কি করে, যাই, তখন গেলাম, যাওয়ার পরে সারা রাত ওর সাথে ছিলাম, ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন, আবার বলতেছে মেয়েটি যে আজকে চলো আজকে ডিউটি করা লাগবো না, এইভাবে প্রতি মাসে আমার চার দিন পাঁচ দিন গ্যাপ, মানে কাজে গ্যাপ হইতেছে, মাস শেষে যে বেতন পাই এই বেতনের টাকা খাওয়া থাকার টাকা দিয়ে ফকেটের টাকা থাকে, তখন মোবাইল তখন নতুন নতুন বার হয়েছে, মানে মোটামুটি কম বেশ মানুষের কাছে মোবাইল আছে আছে আর কি, তখন আমি সুইটির মার সাথে কথা বলি, কথা বললে আর কি সুইটির সাথে একটু একটু কথা বলা যায়, সুইটির মার সাথে কথা বলার পরে ওর মারে বললে দে, মানে কথা বলতে দেয় অল্প অল্প, মাঝে মধ্যে কথা বলি, হঠাৎ করে একদিন সুইটি আমার বলতেছে যে আমার তো বিয়ে হয়ে গেছে, তখন জানলাম যে ওর যে বড় বোন ছিল ওর বোনটা ফাঁসি দিয়ে মারা যায়,
ওর বোন ফাঁসি দিয়ে মারা যায়,
ফাঁসি দিয়ে মারা যায়, ওই জামাই মানে ওই জামাইটা প্রথম একটু গরিব ছিল আর কি, আইসক্রিম বিক্রি করতো, ওদেরই আত্মীয় লাগে, তো ওই জামাই মানে বিয়ের পরে ওর মা বিদেশ পাঠায় টাকা পয়সা দিয়ে আর কি, তো ওই যে মেয়ে যে মারা যায় এটা জামাইরে জানায় না, জানানোর কারণে তো কিছুদিন পরে ওই মেয়ে জামাই জানে যে মেয়ে মারা গেছে, তখন মেয়ে ওই জামাই আর কি শাশুড়িকে প্রশ্ন করছে যে এখন আমি কি করবো,
মেয়েটা সুইসাইড করলো কেন,
সুইসাইড করছে, অনেকে বলছে যে মানে আমার চাচারে দোষারোপ করছে, যে অনেকে বলছে যে আমার চাচার কারণে মারা গেছে, আবার অনেকে বলছে যে এমনি মার সাথে রাগারাগি করে মারা গেছে, মানে কোনো ফলস পায় নাই,
মানে এটা আসলে এক ধরনের বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু আসলে সদ উত্তর কি কেউ জানে না, চাচারে দোষারোপ করেছে মানে এরকম কি যে মার সঙ্গে চাচার একটা অবৈধ সম্পর্ক ছিল যেটা সহ্য করতে পারেনি, যে কারণে মেয়েটা সুইসাইড করেছে,
এগুলি মানে মানুষ
এটা অনুমান
করেছে, কিন্তু কিন্তু ওই যে
আর বিয়ে করে উনি ও মারবার মার কাছে ছিল কেন, তো জামাইয়ের সাথে থাকার কথা
না, ওই ছেলেটি
তখন বিদেশে ছিল, তার মা বিদেশ পাঠিয়ে দিয়েছে,
শাশুড়ির অবস্থা খুব ভালো, তার জন্য মেয়েকে বাড়িতেই রাখছে,
সুইসাইড করে মারা যায়, এবং যখন প্রশ্ন করে যে আমি এখন কি করব, তারপর
তখন উনি বলছে যে আমার তো আরো দুইটা মেয়ে আছে, উনি জামাইরে এই কথা বলছে, তখন বলছে যে দুইটা মেয়ে আছে, একটা তো ফাইভ ইয়ার হয়ে যাইতেছে, যাইতেছে অবস্থা, মানে আমি যার সাথে সম্পর্ক করি
সুইটির কথা বলেছে,
সুইটির বড়টার মানে বিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবো কিছুদিন পরে,
আচ্ছা,
তখন বলছে যে ও তো বিয়ে হয়ে যাবো,
সুইটি সবার ছোট ছিল,
সবার ছোট ছিল, তো বলতেছে কে আরেকজন আছে না, ওরে তোমার কাছে বিয়ে দেবে,
মানে সুইটির কথা
বলছে, হ্যাঁ সুইটির কথা বলছে, তখন এই কথা শুনে সে বিদেশ থেকে চলে আসা,
ওকে,
আসার পরে ওরে জোর করে নাকি বিয়ে দেয়, তখন আমার কাছে একটা রূপের একটা রকেট ছিল,
রূপার লকেট?
মানে ওই যখন আমি দোকান করতাম চাচার, তখন ওই একটা রূপা দুইটা রূপের লকেট বানাইছিলাম স্বর্ণগড়ের দোকান থেকে। তো একটার মধ্যে আমার নামের প্রথম অক্ষর ছিল, একটার মধ্যে ওর নামের প্রথম অক্ষর। ওর কাছে একটা রকেট ছিল, আমার কাছে একটা রকেট ছিল। তো তখন আমার গলায় ছিল জিনিসটা, তখন আমি টান দিয়েছি রেভালা, রেভালা ড্রেন আছে, ড্রেনে ফালা দিয়েছি। ফালা চিন্তা করলাম আর এটা দেখি করবো, যেহেতু মানুষই নেই তাহলে আর এটা তোর প্রয়োজন নেই। ফালা দিয়ে মনের মধ্যে একটা ক্ষোভ জাগলো যে যার জন্য এত কিছু করলাম, এত কষ্ট করতে আসলাম এনে, তাহলে আর এটা দেখে কি। পরের থেকেই মানে চিন্তা করলাম যে আর মেয়েগুলোর ভালো সম্পর্ক করবো। তখনই ওই ফ্যাক্টরিতে টানিয়া আছে, বিপরীতে আরেকটা মেয়ে ঢুকছে নতুন, নূপূর্ণ। ওর বাড়ি বরিশাল, ওরা দুই বোন, দুই বোন, একটার নাম ছিল শিউলি আর ওর নাম ছিল নূপুর। নূপুর অনেক দেখতে সুন্দর, বরিশাল বাড়ি করে, খুবই কাজ করতেছে। তো যে ওর যে বড় বোন, ওই বড় বোন মালিকের ভাগিনের সাথে সম্পর্ক, প্রেম করে। তখন নূপুর মানে মোটামুটি দেখি যে আমার সাথে খুব ভালো আচার ব্যবহার করে, আমিও খুব ভালো আচার ব্যবহার করে। হঠাৎ করে একদিন আমার বলতেছে যে আমাদের বাসায় আইসো। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার প্রপোজ করলো আর কি, আমার কিছু লাগে না, কিন্তু ওইখানে মানে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি ওইখানে আর কি কাজে জয়েন দিয়েছে। তখন মানে এক সপ্তাহ কাজ করার পরে তার সাথে খুব ভালো রিলেশন, সে আমার বাসায়।
তখন কি অবস্থা?
তানিয়াও কাজ করতেছে, কিন্তু তানিয়ার সাথে যে আমার সম্পর্ক এটা কেউ জানে না।
সম্পর্ক বলতে কি, শুধু শারীরিক সম্পর্ক ছিল না মনের সম্পর্ক ছিল?
শুধু শারীরিক সম্পর্ক, ওর সাথে মানে
আমার দিক থেকে তাই ছিল,
তানিয়ার দিক থেকে তাই ছিল কিনা এটা আমি সঠিক ভাবে বলতে পারি না, কিন্তু আমার দিক থেকে আমি শারীরিক সম্পর্ক ভাবে মেনে নিছি।
ওকে,
মনের সম্পর্ক কোনো হয়নি।
ওকে,
মানে আমি চিন্তা করলাম যে এখানে আমি কাজ করতে আসছি, কাজ করবো, বাড়িতে চলে যাবো একটুকুই।
ওকে,
পরে সময় কাটবে, তুমি মনটা ভালো থাকবে। চিন্তা করলাম আসলে ভালো করতে, যখন নাইট করি এক সপ্তাহ বিকালে বিকালে বাসায় যাই। যাওয়ার পরে ওর সাথে খুব ভালো সম্পর্ক, ঘুরতে যাই, এটা করি সেটা করি, মানে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয় না, কিন্তু এমনি মানে মনের দিক থেকে একটু দুর্বল হয়ে যায়। তখন ওর সাথে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে আরেকটা ছেলে ফ্যাক্টরিতে ঢুকে, ঢুকার পরে মেয়েটিকে জোর করে আর কি রাত্রে বেলা ইয়ে করে
নূপুরকে। আপনার সামনে?
আমার সামনে না, তখন আমি ছিলাম না।
আচ্ছা,
তখন আমি শুনতে পারছি নূপুরের সাথে ওই ছেলের সাথে নাকি মোটামুটি হালকা পাতলা সম্পর্ক ছিল।
ওকে,
তার জন্য আর কি এই যে রিলেশনটা হয়েছে।
ছেলে মেয়ে কি একসঙ্গে কাজ করতেন আপনারা?
হ্যাঁ, একসঙ্গে কাজ করতাম।
ওকে,
তখন এই জিনিসটা নিয়ে আর আমি বাড়াবাড়ি করিনি, কারণ আমার তো বাড়াবাড়ি করার প্রয়োজন হয়নি, কারণ আমি ওখানে প্রেম করতে আসিনি। ও আমার মানে ভালো ভাই বা ওর বাসায় নিছে বা আমিও গেছি, কখনো ও আমার বলে নাই যে ভালোবাসি বা আমিও বলিনি। তখন এই জিনিসটা আস্তে আস্তে কাটা পড়লাম। কাটা পড়ার পরে ওই যে মহিলার বাসা থাকতাম, উনি আমার বললো যে আমরা তো বাসা ছাইরা চলে যাবো, তুমি অন্য একটা বাসা দেখো,
মহিলা বললো।
হ্যাঁ, তখন আমি একটা বাসা নিলাম, মানে মহিলাটা ইয়াং বয়সেই, জামাই মানে এইখানে থাকে না,
সাবলেট,
সাবলেট জামাই কই থাকে আমি সঠিক ভাবে বলতে পারিনি।
তো মহিলার বাসায় আপনি ভাড়া নিলেন? ভাড়া দিল আপনাকে?
ভাড়া না,
তাহলে
মানে মহিলা আর কি ছেলেদের খাওয়ায়।
ও আচ্ছা আচ্ছা, ওকে,
মানে খাওয়ায়, আর সাইডে একটা রুম আছে, ওই রুমে থাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
মহিলার আবার দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে, দুইটা মেয়ে স্কুলে পড়তো।
আচ্ছা আচ্ছা,
সমবয়সী আর কি। তো ওইখানে আমি কাজ করতাম আর ঘুমাইতাম, যে অন্য কোনো মানে আছে না যে সিগারেট বিড়ি এসব আমার কোনো খাওয়ার কোনো নেশাই ছিল না বা আমি খাইতাম না কখন।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche। আরো একবার বলছি www.facebook.com/kibriya.arche, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা বিরতি নিয়েছিলাম, সেখান থেকে আপনার কাছ থেকে আবারও শুনতে চাই, বলুন তারপর।
ওই মহিলা বাসা থাকি, হঠাৎ করে আমি একটা ফোন কিনি। তখন ফোনটা হলো সিমেন্স, তখন সিমেন্স মোবাইল কিনি, ছোট্ট একটা মোবাইল কিনি। আর এখন যে আমি পার্সোনাল যে নাম্বারটা ইউজ করি এই নাম্বারটা আমি কিনি, তখন মনে হয় 2500 ফোনটা কিনে। কেনার পরে ওনার যে বড় মেয়ে, ওই মেয়েটা খালি আমার মিস কল, খালি মিস কল দেয়। মিস কল দিলে আমিও ফোন ব্যাক করে কথা বলি, কথা বলার পরে মানে মোটামুটি তার সাথে একটা ভালো সম্পর্ক দিকে যাইতেছে। হঠাৎ করে একদিন আমার একটা বন্ধু ছিল, মানে ওদের ওদের আবার একটা ওই বাড়ির সামনে একটা তেলের দোকান ছিল, মানে ওই ছেলেটা একটু বাজে টাইপের, বাজে মানে ওই বাজে আড্ডা দিত, গাঞ্জা টাঞ্জা খাইতো। তো আমি ডিউটি শেষ করে আসলেই ও আমার বলতো যে দোস্ত আয়ো অমুক জায়গায় যায় বসি। তো ওইখানে যে ওর সাথে বসতাম, ওইখানে যে ওরা সিগারেট খাইতো, তখন আস্তে আস্তে ওদের সাথে আমি একটা টান দিই কেমন লাগে বা ওই সুযোগ মনে পড়তো। তখন এই চিন্তা করে মানে তাদের সাথে সিগারেট খাওয়া স্টার্ট করলাম, স্টার্ট করলাম। হঠাৎ করে দেখি যে একদিন ওরা গাঞ্জা খাইতেছে, তখন গাঞ্জা যেটা আমি চিনি কিন্তু আমি কখনো খাইনি। তো বলতেছে দোস্ত তুমি খাইবা, খাইলে কিন্তু টাকা দেওয়া লাগবো। আমি কয় টাকা আর নিবি, আমার তো টাকা পয়সা বাড়িতে দেওয়া লাগে না, কোথাও দেওয়ানো লাগে না। তখন আমি 4,500 টাকা বেতন পাই, খাওয়া থাকে 1,300 টাকা দিয়ে টাকা থাকে। তো চিন্তা করলাম যেহেতু ওরা খায় দেখি কি মজা, তা আমিও ওদের সাথে খাওয়া স্টার্ট করলাম। একদিন আমার গাঞ্জা খাওয়াইয়া সে আমার বলতেছে দেই দোস্ত তোর মোবাইলটা, আমার মোবাইলটা নিল, নিয়ে ওরে আর আমি ফাইনা খাওয়াইয়া গেল, ফাইনা খেলে গেল কই, 10 দিন হয়েছে আমি তার খুঁজে পাই না, এইদিক দিয়ে আমি কথাও বলতে পারতেছি না। পরে যা 15 দিন পরে ও জানি কই থেকে হঠাৎ করে বাসান দিল, মানে কই থেকে এলাকাতে আসলো। আসার পরে আমরা যে একসাথে কাজ করি তিনজন, এই তিনজনে প্ল্যান করলাম যে ওরে মাইরা ওর মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে নেব। তখন ওরে মারলাম, মারার পরে ওর হাতে 2টা মোবাইল ছিল, মোবাইলটি নিলাম, নিয়ে বাসায় চলে এসেছি। আসার পরে যে মহিলা, এই মহিলাও আমার মনে মনে আর কি খুব পছন্দ করতো
যে মহিলার ওখানে লজিং থাকতে না করতে, ঠিক লজিং না, উনিও তো আপনাদেরকে খাওয়াতে পারছে, ঠিক আছে।
তো উনিও আমার খুব মনে মনে পছন্দ করলো। তো ওই শুনতে মানে ঈদ ঈদ বাপ, মানে ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে। তো উনি আমার বলতেছে রুবেল তো একটা কাজ করো, চলো ঈদের সময় আমাদের সাথে আমাদের বাড়ি যাবে, তোমার তো আর বাড়ি ঘর নাই, তো তুমি তো আর কই যাইবা। আমি চিন্তা করলাম ঠিক আছে ওনার সাথে বাড়িতে যাই, ওনার সাথে আমি বাড়িতে গেলাম, ওদের বাড়িতে কুমিল্লাই।
জি,
গেলাম। যাওয়ার পরে ওনাদের মানে 2টা রুম, একটা রুমে ওনার বড় মেয়ে আর ছোট মেয়ে ঘুমাইছে, আর একটা রুমে উনি একা ঘুমাইছে, আর এক সাইডের চুকিতে ওনার মনে হয় শাশুড়ি অথবা শ্বশুর আছে, ওনারা ঘুমাইছে। আর এক সাইড মানে 4টা ঘরের 4টা কোণা থাকে না, 4টা কোণা 4টা চুকি আর কি। তো এক কোণায় এক চুকিতে আমারা দিছে একা আমি শুয়েছি। পরে রাত্রে যখন 11টা 12টা বাজে, তখন হঠাৎ করে আমি চোখ মিলা দিই যে মহিলাটা আমার পাশে।
ওকে,
মহিলাটা আমার পাশে। তো যখন আমি বলতেছি কে, অন্ধকারের ভিতরে কিছু দেখা যায় না, পরে আমার মুখ চেপে ধরে ফেল করছো, পরে মহিলার সাথে মানে জোরাজোরি পূর্বক আর কি মহিলাটা আমার সাথে ফিজিক্যাল করে ওই সময়। পরে আমি চিন্তা করলাম যে ওনার মেয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু উনি আমার সাথে কাজ করলো। তো উনি চলে গেল, তখন রাত্রে 2টা বাজে, তখন ওনার মেয়ে মনে হয় একটু টের পাইছে বলতেছে তুমি কি ঘুমাইছ, আমি কি না। পরে বলতেছে যে সবাই তো ঘুমে, তো আসো চলো বাইরে যাই, আমি এত রাত্রে বাইরে, ও সমস্যা নেই আমাদের ভাগ ঘর আছে। তো চিন্তা করলাম যে এত রাত্রে ও যেহেতু নিতে চায় তো আমি যাই দেখি কি করে। আমার মনে ভিতরে হারামি ছিল, আমিও গেলাম। যাওয়ার পরে ওর সাথে পাকঘরে আমার ফিজিক্যাল রিলেশন হয়,
মানে ওর মার সাথে,
ওর মার সাথে হওয়ার পরে ওর সাথে ফিজিক্যালটা হয়, মানে 1 ঘন্টার ব্যবধানও না, আধা ঘন্টা বা 15 মিনিট এরকম হবে ফিজিক্যালটা হয়। হওয়ার পরে ওর বোন, ছোট বোন, ও তো সময়বয়সী, মানে তৎক্ষণের মধ্যেই এই পাকঘরে চলে আসে, আয়সা দেখে এই সমস্যা, মানে দুজনে হাতে নাতে দেখে। দেখার পরে আমি ওইখান থেকে আইসা করি, ওর বাবা চলে যায় ওর মার কাছে আর কিছু বলে না। ওই দিনটা গেল। পরের দিন সকালে আমি তো লজ্জায় মানে চোখ মানে পল্লার উপর দিকে উঠাই না, তখন ছোট বোন আইসা আমার বলতেছে যে ভাইয়া আপনি এরকম একটা কাজ করলেন, তাও আমাদের বাড়িতে আইসা। আমি বলতেছি কি কাজ করলাম, এটা তো আমার কোনো দোষ না, তোমার বোনেরই দোষ। তো আমার কইতেছে আমি ওর তো আপনি খুব পছন্দ করতো, আমি তুমি পছন্দ করতো তুমি তো আমার কখনো বলো নি, আর বললে হয়তো তোমার বোনের না হয় নাই, তোমার বোনের সাথে রিলেশন নাই করলাম। তখন আমি একথা ওরে বললাম, বলার পরে যা কয়েকদিন এভাবে গেল, যাওয়ার পরে সারাদিন গেল, রাত্রে আমি আবারও ওই চোখেতে শুয়েছি। শোয়ার পরে ছোট বোন সন্ধ্যাবেলা আমার বলছে যে রাত্রে কিন্তু জাগনা থেকে, তখন আমি জিনিসটা মানে বুঝতে পারিনি যে কি বলছে। তখন রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে যেমন হইব, তখন ও ওইখান থেকে আমার চৌকিতে আসে। আসার পরে যাক ওর সাথে আমি ইচ্ছাকৃত ভাবে ফিজিক্যাল করি।
এই বাসায় কি আপনি ছাড়া অন্য কোনো ছেলে ছিল না?
ওই বাসায় ওনার একটা শ্বশুর ছিল।
আচ্ছা।
আর মানে আলাদা ঘর আছে, ওই ঘরে মানুষজন আছে, কিন্তু ওই এক ঘরে আমি আর ওনার শ্বশুর।
শ্বশুরটা কোথায় থাকতো?
শ্বশুরে আবার আরেক রুমে আরেক চৌকিতে থাকতো।
আচ্ছা, ওকে।
মানে যেই রুমে থাকতো ওই রুমেই দুই নাতিন এক চৌকিতে থাকতো, আর হেরা দাদা দাদি একটু এক চৌকিতে থাকতো।
ওকে।
আর এই সাইডের রুমে মেয়ের মা এক চৌকিতে আর আমি আরেক চৌকিতে।
ওকে, একই রুমের মধ্যে?
হ্যাঁ।
আচ্ছা।
তো চলে গেল। যাওয়ার পরে ওর মা কিভাবে জানি জিনিসটা টের পাইছে। এরপর পরে সকালে আমি আমার সরাসরি জিজ্ঞেস করছি যে রুবেল রাতে তুমি কয়টা বাজে ঘুমাইছো? পরে আমি বলছি কেন, রাতে আওয়াজটা শুনলাম, তখন আমি আর কিছু বলিনি, চুপ করে আমি ওনাকে বলছি যে আমি আজকে চলে যাবো, আপনি আমার গাড়ি তুলে দিয়ে পরে কোনো সমস্যা নেই চলে যা, রুমে চাবি দিয়ে দেবো নে, যাই রুমে থাকি।
তখন রুমে চাবি দিয়ে দিব মানে বুঝি নাই
যে বাসায় আমরা ঢাকা থাকতাম।
ও আচ্ছা আচ্ছা।
উনি তো বাড়িতে যাওয়ার পরে ওই রুমে তালা দেওয়া, ঈদের সময় সবাই বাড়িতে চলে গেছে।
ওকে।
উনি রুমে তালা দেওয়া, তখন উনি বলছে যে আমি তো আর বাড়িতে যাবো না, আমার বাড়িতে যাবো না। উনি বলছে যে রুমে চাবি দিয়ে দেবো, তুমি ঢাকা যাইয়া রুমে থেকো।
আচ্ছা।
তখন উনি আমার একটা লোক দিয়ে গাড়িতে উঠে দিল, উঠে দেওয়ার পরে আমি ঢাকা চলে আসছি। মানে আসার পরে দেখে যে আমার ভালো লাগতেছে না, একা একা
বাড়ির মধ্যে।
হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম যে একা একা, তো আমি খবর নিলাম যে নরসিং দিকতে একটা মানে ফ্যাক্টরি হয়েছে, ওই ফ্যাক্টরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।
ওকে।
বেতন মানে বেতন ভালো দিব। তখন ওইখানে আমি 4,500 টাকা বেতন পাই ঢাকাতে। তখন আমি চিন্তা করলাম যে তো বেতন ভালো, তাহলে আমি নরসিংদী যাবো। তখন আমি ওইখান থেকে ট্রান্সফার হয়ে মানে ওইখান থেকে ওনারা কিছু বলিনি, না বললে ওই চাবি নিয়ে আমি চলে গেছি নরসিংদী। নরসিংদী যে জয়েন দিলাম চাকরিতে, বেতন 6,000 টাকা বেতন, মোটামুটি অবস্থা ভালো, চাকরি করতে আছে। হঠাৎ করে আপনার ওইখানেও মানে ওইখানে স্থানীয় যে মেয়েরা, কিছু সংখ্যক মেয়েরা কি মোটামুটি কাজ করে।
আচ্ছা।
রসিন্দিতে মাদব দিতে, তো রোডের অপর পাশে বাড়ি আর রোডের এই সাইডে হলো ফ্যাক্টরি। তো ওইখানে একটা মেয়ে দুই বোন, তারাও দুই বোন ফ্যাক্টরিতে ঢুকছে, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, আমি খুব পছন্দ করতাম। ওরেই আমি অফার করছিলাম, অফার করার পর ও প্রথম রাজি হয়নি, মানে প্রেম করে অফার করছিলাম। পরে আমি নিজে হাত কেটে ফেলাইছিলাম ইয়া দিয়ে, এখনো দাগ আছে, প্রায় 5 বছর 7-8 বছর আগের কথা। তখন হাত কাটার পরে ও রাজি হয়েছে, রাজি হওয়ার পরে ওর সাথে আমার ভালোই চলতেছে, ওদের বাসাও আমি যাওয়া আসা করি, মোটামুটি আমারও ওরা ভালো চোখে দেখে। আমাদের যে ফিএম সাহেব ছিল, ফিএম সাহেব আবার ইয়াং বয়স, ওনার বাড়ি নোয়াখালী ছিল, উনি খুব একতার মানুষ। একতার মানুষ কি, মনে করেন যে আপনি উনি যা বলতো তাই করতো। তো উনি আর আমি একই রুমে থাকতাম, মানে আমার তো টাকা পয়সা কারো দিতে হইতো না, তো আমি আর উনি শেয়ারে একটা রুম নিচ্ছি, রুম নিয়ে ওই শেয়ারে সবকিছু মানে জিনিসপত্র কিনে ওইখানে আমরা দুজনে থাকতেছি। সবাই জানে যে আমরা দুই ভাই। আমি আবার টাকা পয়সা ওনার কাছে জমা রাখতাম, মানে টাকা পয়সা বেতন উঠাইয়া ওনার কাছে দিতাম, তো উনিও রাখতো। তখন ওনার সাথে যে আমি যে মেয়েটার সাথে সম্পর্ক করতেছি, এই মেয়ের খালাতো বোন, মানে ওই খালাতো বোনের আব্বা নাকি বিদ্যুৎ অফিসের কি মানে চাকরি করে, ওনাদের নিজেদের বিল্ডিং আছে, ওই একটু মোটা, তো আমারে বলতেছে যে তুমি এই মেয়ের সাথে সম্পর্ক করো না। আমি বলছি কেন ভাই, এই মেয়ের ফ্যামিলি ভালো না। আমি বলছি ফ্যামিলি ভালো না, আপনি সম্পর্ক করতেন না, আমার এই জায়গায় আমার তো সমস্যা না, আমার সম্পর্ক তো ঠিক থাকবে, আমি তো মেয়ের ভালোবাসি, হয়তো বা মেয়ের ভালোবাসি। তো সেদিনকে চিন্তা করলাম যেহেতু ভাইয়ের কইতা আছে কথা, যেহেতু সাইরে দেবো তোর ওর এমনি সার মুখে, মানে আমারও মনে একটু হারামি ছিল যে যেহেতু সম্পর্ক করতামই না, যেহেতু ভাইয়ে কইছে মানে আমি তারও বড় ভাইয়ের মতো দেখতাম, সে যা বলতো তাই করতাম। তখন চিন্তা করলাম যেহেতু ভাই বলতে আছে তাহলে এই সম্পর্ক রাখবো। তখন ওই দিন ওদের বাসার যাই, আমি যাই ওর সাথে আমি ফিজিক্যাল করি সারা থেকে। ফিজিক্যাল করার পরে পরের দিন আসার পরে আমার মোবাইলটা আর সিমটা সহ আমার ফিএম সব নিয়ে যায়, মানে ওই মেয়ের সাথে আমার সাথে আমার কাছে কোনো যোগাযোগ করার চেষ্টা মানে
করেছেন কিনা সেটা দেখার জন্য।
তখন মেয়েটি আমার নাম্বারে ফোন দেয়, কিন্তু নাম্বার বন্ধ, সংযোগ বন্ধ। তখন মেয়েটির একটা ছোট্ট একটা বোন আছে, ওই বোনটা আমার কাছে খালি বারবার ফাটায়, আমি আর যাই না। না যাওয়ার কারণে মেয়েটি খুব মানে রাগান্তিত,
পিএম এর সাথে মেয়েটার কোনো সম্পর্ক ছিল কিনা, মানে পিএম ওকে চাইতো সামহাউ,
আমার হয়তো মনে হয় মনে মনে আর কি তারও পছন্দ করতো,
যে কারণে এরকম ফোন টোন নিয়ে,
হ্যাঁ ফোন নিয়ে বন্ধ করে রাখছে। বা তো এখন ও যে বারবার ওই ছোট বোনের ফাটায় আমি যাই না, বা অফিসে আইসো আমার খোঁজা পায় না, তখন একদিন পরে ওই বোন ছোট বোনটা আইসা আমারে বলতেছে যে ভাইয়া ভাইয়া আমাদের বাসা শোনো কে কয় আপু জানি বাথরুমে ঢুকছে আর বারো না। আমি বলতেছি কি কো কতক্ষণ হয়েছে ঢুকছে ওই মতো আধা ঘন্টার মতো। বাথরুম ছিল আপনার ওই যে ইয়ার বাথরুম প্লাস্টিকের একটি বাথরুম আছে না ওই বাথরুমটি আর কি। তাই আমি যে ফিএম সাহেবের বললাম যে ভাই এই ঘটনা উনি কইলো ঘটনা তো খারাপ ফল যায় দিকে। উনি সহ গেলাম যাইয়া দিয়ে আমরা মানে যাওয়ার আগেই দেখলাম যে কাইন্না বাইর করতে আছে মহিলারা ভালোবাসতাম কিন্তু ওরকম ভাবে না যে সুইটির সাথে যেভাবে ছিল এরকম
মানে এক ধরনের সফট কর্নার ছিল।
হ্যাঁ মানে তার সাথে ওরকম ভাবে রিলেশন
ওই দিনের সম্পর্ক
কত এক দেড় মাস
বলেন। তারপর
পরে ভিতরে ঢুকলাম ঢুকে দিয়ে যে মহিলা টাইনা বাইর করতেছে তো আমার পিএম সাহেব বললো কি ওরা ধর আমিও ধরলাম দুইটাই রিক্সায় উঠাইলাম উঠাইয়া নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলাম।
ওর বাসা কই ছিল তার
ওর বাসা মানে এই যে বাড়ি ওদের বাড়ি আর মাঝখানে একটা রাস্তা এই রাস্তার অপর পাশে হইলো আপনার ফ্যাক্টরি একই জায়গায় আরকি।
বিষের বোতল পেয়েছে হাসপাতালে নিয়ে যাচ্ছে
আমরা দুজনে দৈরা সিঞ্জে দৌড়িয়া নিয়ে গেলাম হাসপাতাল।
ওকে
তখন নিয়ে গেলাম হাসপাতাল হাসপাতাল সদর হাসপাতাল। হাসপাতাল যাওয়ার পরে যখন আপনার মহিলারা নার্সেরা আইসা নিয়ে গেল তখন পিএম সাহেব আমার বলতেছে যে রুবেল এখন তো খুব সমস্যা হয়ে দাঁড়াইছে ওই ফোনটা তুই ইউজ করিস না তুই আপাতত কয়েকদিন লুকিয়ে থাক মানে ও আমার এই বুদ্ধি দিল
ফোনটা ইউজ করিস না লুকিয়ে থাক
বলছে যে আপাতত কয়েকদিন ডিউটিতে আমি তোর হেল্প করবো মানে আমাদের ডিউটি ছিল সকাল আটটার থেকে রাত্রে আটটা। তখন উনি আমার বললো তুই যখন নাইট ডিউটি করবো তখন রাত্রে বারোটা বাজে আবি সকাল পাঁচটা বাজে আবি আবার যখন দিন ডিউটি করবো সকাল দশটা এগারোটার দিকে আবি সন্ধ্যার সময় চলে যাবি মানে এরকম একটা মানে সিস্টেম করে দিল হ্যাঁ আমার মানে কয়েকটা দিনের জন্য। আমি চিন্তা করলাম এখানে তো আমার কোন দোষ নাই দেখি তাহলে আমি কিলিগা ফলে বলে থাকবো তো উনি আমার একটা বাসা লইয়া দিল ওইখান থেকে অনেক দূর।
মেয়েটা তখন কি অবস্থা?
মেয়েটি মেডিকেল
তখন
আমরা খবর আর কোন খবর নেই মানে ওই যে ভর্তি করে রাখি আইসি ওর ফ্যামিলির লোক যাওয়ার পরে আমরা চলে আসি আইসা আর আমরা ওইখানে যাই না। তখন উনি আমার একটা বাসা নিয়ে দিল অনেক দূর তখন আমি দুই দিন তিন দিন ওইখান থেকে ডিউটি করলাম আর শুনতাছি যে ওর মা নাকি মানে এলাকার ফলাফল
মাত্র চার মিনিটের বিরতি চার মিনিট পর আমি আর জি কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। ওকে দেখার জন্য মানে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসুন ফেসবুকে facebook.com/kebria.rj অর্থাৎ আরজে কিবরিয়া হচ্ছে পেজটির নাম। 12 লাখের উপরে মুহূর্তে ফলোয়ার রয়েছে ওখানে। প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরছি মূল গল্পে বলুন তারপর।
তখন আমি দুই দিন ডিউটি করার পর এইভাবে দেখি যে আমার কাছে খুব বিরক্ত লাগতেছে আমি ফলে ফলে থাকতে পারতেছি না আর যেখানে আমি থাকি ওইখানে আমার খাওয়া দাওয়া সমস্যা হয়ে যেতেছে। তখন আমি করলাম আমি সকালে ভোরে যখন পাঁচটা বাজে তখন আমি ফিএমরে ডেকে উঠালাম যে ভাই উঠেন উঠছে উঠছে আর আমি বলছি যে আমার মোবাইলটা দেন। তখন উনি বলতেছে যে মোবাইল দিয়ে কি করবা তখন আমি বলছি আমি বাড়িতে একটু কথা বলবো। উনি বললো যে ঠিক আছে তোমার মোবাইল নেওয়ার দরকার নাই তুমি আমার মোবাইল দিয়ে কথা বলো। ওনার একটা মোবাইল দিচ্ছে 1600 মডেল একটা মোবাইল দিচ্ছে ওনার মোবাইলের সিমের ভিতরে প্রায় 200 কত টাকা জানিয়েছিল আর আমার সিমও দেয় নাই মোবাইলও দেয়নি। তখন আমি এইটা লইয়া আমার একটা যে উস্তাদ ছিল মানে যে জনি আমার কাজ শিখাইছিল উনি ওখানে সুপারভাইজার উনি আমার বলতেছে রুবেল এই মালিক তো ভালো না মালিক তো অনেক ফুলাবানের গায়ে টপসার করে চোখের সামনে অনেক ফুলাবানের মারছে দেখছো তো তোরে মারলে আমি সহ্য হইতো না যদি মায়ের খাস একটা কাজ কর তুই বলে জায়গা আনতে। পরে আমি চিন্তা করলাম যে আসলে কথা ঠিক
তখনও তো আপনি জানেন না মেয়েটার কি হয়েছে
না তখন আমি জানি না। তখন ও আমার বলতেছে কথা পরে আমি মোবাইলটা নিলাম মোবাইলটা নিয়ে আমি 5টা বাজে তখন আমি ফ্যাক্টরিতে বের হইলাম বের হইয়া ফোনে আমার চাষির দ্বারা ফোন দিছি বাড়িতে ফোন দিয়ে কথা বলতে বলতে আমি মানে যেখানে ফ্যাক্টরি ওইখান থেকে 5 মিনিট লাগে মানে বাস স্ট্যান্ড আসতে আমি কথা বলতে বলতে হাইটে আসছে মানে তাড়াহুড়া করে যাতে আবার কেউ না দেখা আসলাম ওইখানে আমার প্রায় 20-25 হাজার টাকা জিনিসপত্র আছে আবার ওই পিএম এর কাছে আমার 20-25 হাজার টাকার মতো জমা। আমি আসলাম আইসা গাড়িতে উঠলাম, উঠার পরে উনার যে সিম, এই সিমে যে ওই যে মেয়েটির সাথে আমার সম্পর্ক ছিল, এই মেয়েটি যে খালাতো বোন, খালাতো বোন যে উনার সাথে সম্পর্ক ছিল,
ওই খালাতো,
হ্যাঁ হ্যাঁ, ওই খালাতো বোন আবার ওই মেয়ের এনিয়া মেডিকেল।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে।
তখন যখন আমি গাড়িতে উঠছি, উঠা প্রায় কাশপুর পর্যন্ত চলে আসি, আর সিআরপি এম আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি কই? আমি কই ভাই, আমি তো চলে আসি, আমি আর আসবো না, যা হয় আপনি সামলায়, আর আমার টাকা পয়সাটি যদি পারেন তাহলে দিয়ে দিয়ে আস্তে আস্তে, যদি মুসলমানের জন্ম আর কখনো দেখা না হইতে পারে। কিন্তু ওনার বাড়িও নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী, একই যে এলাকায় না, মানে অন্য আমি ওনার বাড়ি চিনি না, উনিও আমার বাড়ি চিনেন। তখন আমি সরাসরি আমার আব্বার কাছে চলে, তখন আমার আব্বার আমি আর বিস্তারিত কিছু বলি নাই, তখন আব্বার কাছে দিয়ে যে ভালো লাগে না, আব্বু জানি কেমন একটু, মানে কয়েকদিন তো কাস্টমাস পাই নাই, 10-15 দিন তো কেমন একটু করতে আছে কাজ না করলে। পরে এখান থেকে আমি আমার ফুয়াতো ভাইয়ের ফোন দিলাম, আমার ফুয়াতো ভাইয়ের নাম রাজু, ও বলতেছে কি হয়েছে তোর? আমি বলতেছি বাইরে আমার তো এই ঘটনা, তুই আমার কিছু টাকা দে তাড়াতাড়ি, আমি বাড়িতাম। পরে আমার ও গাড়ি ভাড়ার টাকা পাঠালো, আমি বাড়িতে চলে গেলাম। তখন বাড়িতে যাই, ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, হঠাৎ করে ওই মোবাইলটাতে ওই সেমে রেগুলার একটা নাম্বার থেকে ফোন আয়, ফোন দিয়ে এক সাহাদত, মানে ওনার যে পিএম এস যে বাই যার সাথে কাজ করলাম, ওনার নাম শাহাদত, শাহাদত চায়, মানে কি জন্য চায় এটা বলে নাই, মানে শাহাদত না ধরলে ফোন কাইটা দেয়, মানে কন্ঠ সিনে তো
আমি পিএম কে খোঁজ করে, আলটিমেটলি খোঁজ করছে কে?
খোঁজ করছে ওই যে যে মেয়ের সাথে আমার সম্পর্ক, মেয়ের খালাতো বোন,
তার খালাতো বোন, রাইট?
কারণ ওনার সাথে ওই মেয়ের সাথে সম্পর্ক, তো ফোনটা যে আমার কাছে এটা কিন্তু জানে না, তো আমি ফোনটা রিসিভ করলে উনি ফোনটা কাইটা দেয়। ওই দিনকে ফোনটা রিসিভ করে আমি বলতেছি যে আপনি প্রতিদিনই ফোনটা কাইটা দেন, তো আজকে আজকে আপনি কাইটা দেন, আমি ফোনটা বেক করে আপনার সাথে কথা বলবো। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বেক করো। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি বলতেছে যে আমি তো, পরে আমি কই আপা আপনি আমার চিনেন না, আমি তো রুবেল। পরে কই তুমি কই, তোমার কোনো খোঁজ খবর নাই? আমি কইলাম
পরিচয় ছিল আগে থেকে আপনার? না,
আমার চিনতো।
আচ্ছা,
আমার চিনতো, আমি বাসায় যাইতাম, চিনতো।
ওকে,
তো উনিও জানতো যে আমার সাথে ওর সাথে রিলেশন ছিল, কিন্তু হঠাৎ করে ওই ঘটনা।
নাম যেন কি ছিল যার সঙ্গে আপনার রিলেশন ছিল?
সোনিয়া।
সোনিয়া, ওকে।
পরে ও আমারে বলতেছে যে তুমি কি কিছু শুনছো? তাই আমি কই না তো আপা, সোনিয়া তো মারা গেছে।
সৃষ্টিকর্তার সেরা জীব হচ্ছে আমরা, এবং আমাদের প্রত্যেকের জীবনটাই অনেক মূল্যবান, অনেক মূল্যবান, প্রচুর সম্ভাবনাময়। এই মনুষ্য জীবন আর কখনোই হবে না। এই জীবনটাকে এতটা হেরা ফেলা করে যারা দেখে, তাদের উদ্দেশ্যে ধিক্কার ছাড়া আর কিছুই বলার নেই। ওকে, বলুন তারপর।
তখন কি বিয়ে ভাই, আমি মানে যখন এই কথা বলছে তখন মনে হয় যে আকাশটা ভেঙে পড়ছে আমার মাথার উপরে। আমি চিন্তা করলাম যে আমার কারণে একটা মেয়ে সুইসাইড করলো, আমি তো কখনো এটা চাইনি। তখন মানে আমার কাছে খুবই খারাপ লাগলো। খারাপ লাগার পরে আমি বাড়িতে ঘুরতেছি খাইতেছি, আমার দাদি আমার সাথে চিলাচিলি করতেছে।
বাড়ি মানে গ্রামের বাড়ি?
গ্রামের বাড়ি।
আচ্ছা,
ওই আমার ফুফুরা, মানে আমার ফুফুরা তো অন্য বাড়িতে থাকতো, তো ওইখান থেকে আইসা আইসা আমাদের যে বাগান, সুপারি নারকেল এগুলি ফাইরে ফাইরে নিত। তখন আমি একটা লোক দিয়া কিছু নারকেল ফারাইছি, মানে বিক্রি করে আমার পকেট খরচ চলবে। তখন আমার দাদি আমার সাথে মানে এইসব নিয়ে ব্যবহার খারাপ করছে, তখন আমিও তার সাথে রাগারাগি করছি। ওইরা আমার মার কাছে চলে গেছে, আমার আপন মার কাছে। আপন মাও দেখি যে ওই মানে ওইখানে গেলে এখানে কথা বলে, মানে এখানে কি হয়েছে না হয়েছে, কিভাবে আমার মা আইসা পড়ছে, এইসব উনাফানা করে। আবার এই বাড়িতে আসলে আমার দাদি এইসব নিয়ে উনাফানা করে। এইগুলি শুনতে শুনতে আমার ভালো লাগে না, তাই আমি দাদির সাথে মানে এক কথা দুই কথা তর্ক বিবাদ বাজালাম। বাজানোর পরে আমাদের ঘরে একটা সুকেস ছিল, স্টিলের সুকেস, গ্লাস, সামনে গ্লাস ছিল। দাদির সাথে রাগারাগি করতে করতে এক চোটে আমি সুকেসের গ্লাসের মধ্যে ঘুষা মারি, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার হাত কেটে গেছে। তখন দেখি যে মানে রক্ত উপর দিকে উঠতেছে বৃষ্টির মতো, তখন চাই দিয়ে যে আমার হাত কেটে গেছে। তখন এক লোক আইসা আমার হাতটা বাঁধলো, বান্ধা করে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারে করছে কি, হাতুরে ডাক্তার গেরামের উপর দিয়ে চামড়া সিলিয়ে দিছে, কোনো কাজ হয়নি, মানে চামড়া সিলিয়ে ওষুধ ওষুধ দিয়ে দিছে। তখন আমার যে মেজো চাষা, যে চাষা কোনো সন্তানের দিয়ে হয়নি, ওনার আবার ফলের দোকান ছিল, তো আমার সেজো চাষা আবার ওই চিকিৎসা করতে যা টাকা লাগছে, আমার সেজো চাষা টিকু কাকে ওনার নাম, উনি দিছে। 5 দিন পর ওষুধ শেষ, তো ওষুধ কিনতে হবে, কারণ উনি বলতেছে, সেজো চাষা বলতেছে এই হাত তো কাটছে, সব খরচ আমি দিলাম, তোর মেজো চাষার কাছে যা, যাই বলি যে ওষুধ কিনে দেওয়ার লিখে। তো আমি আমার কাকার কাছে গেছি, যাওয়ার পর উনি আমার উত্তর দিল যে ওষুধের টাকা তোমার কাছে দিয়েছে,
মানে কেউ আপনাকে কোনো হেল্প করছে না,
হেল্প করছে না। তখন আমার খুব মানে কান্না কান্না ভাব। তখন আমি বাড়িতে এসে রইলাম, আর কারো কাছে যাই না ওষুধ কিনতে। তখন চিন্তা করলাম যে আমি এতদিন কামাই করলাম, একটা টাকাও রাখলাম না, এখন যে আমার একটা বিপদ, কেউ একটু আগ্রহ হলো না।
আমার একটা ফুফু আছে, ফুফুটা আমাদের বাড়িতে আসছে, চাচার কাছে কি জন্য জানি আইসা দেখছে যে আমি বাড়িতে শুয়ে রয়েছি, আমার প্রচুর জ্বর, হাত কাটা, হাতে দিয়ে রক্ত এখনো ভরে, মানে এক সপ্তাহ হয়ে গেছে। তখন আমার ফুফু আমার আব্বার কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আব্বা বলছে যে তুই একটা কাজ কর, পরে ঢাকা ফাটা। পরে আমি ওই সময় মোটামুটি শুকাইছে হাতটা, শুকানোর পরে দেখি যে এইভাবে মুট করলে হাতের মুট আয় না, আঙ্গুলগুলি এভাবে আসে না। তখন ডাক্তার জিজ্ঞেস করছি, ডাক্তার বলতেছে যে এটা তোমার হাতের ভিতরে যে স্প্রিং থাকে আঙ্গুল যে টানার টানার মতো, এই স্প্রিং গুলা কাটা গেছে, এখন এটা অপারেশন করাইতে হবে। তখন আব্বা বললো এখন আমি এত টাকা কই পাবো, অপারেশন করাইতে গেলে তো 50-60 হাজার টাকা দরকার, যা ওরা ফাড়া ঢাকা দেখে কি করা যায়। ঢাকা আসলাম, আইসা আব্বার কাছে উঠলাম, যাই হোক আব্বা আমার বললো যে তুই যে এতদিন কাজ কাম করছো কিছু টাকা পয়সা জমাস নাই, তখন অলরেডি আমার হাতে তিনটা মোবাইল জি পাইলাম, এগুলো আমি কিনছিলাম ওই যে আর বাড়ির তো থাকি ওই যে বন্ধু বান্ধব লোক চলছে এইভাবে কিনছে 15-20 দিনে। পরে তিনটা মোবাইল, আব্বা বলতেছে কি তুই একটা কাজ কর, মোবাইলটা বিক্রি করে দে, আর তুই একটা কাজ কর তোর মার কাছে যা, যা দেখ তোর মারে কোয়া দিয়ে কিছু টাকা পয়সা লইতে পারিস।
আচ্ছা,
আর আমিও এখান দিয়ে কিছু দিয়ে মিলাইতে পারি। তখন মানে পুরো ঢাকা শহর যত মেডিকেল আছে সব শেষ করে নিলাম, 50,000-60,000 এইভাবে, মানে কোনটাকে যে অপারেশন করে দিব 50,000-60,000 টাকা লাগবে, ঢাকা মেডিকেল গেছে। তারপরে আপনার এই যে মগবাজার কমিউনিটি হসপিটাল, এই হসপিটালে মনিরুল নামে এক ডাক্তার আছে, ওনার কাছে আসলাম, ওনার সবকিছু ঘটনা খুলে বললাম যে আমার কেউ নাই, আপনি যদি আমার চিকিৎসাটা করে দেন আমার লাইফটা, মানে আমি জীবনে কিছু করে খাইতে পারবো এইভাবে অনেক মানে রিকোয়েস্ট। পরে উনি বললো যে 40,000 টাকা দেওয়ার জন্য 10,000 টাকা উনি মাফ করবো, আর যদি না পারি তাহলে অন্য জায়গায় চেষ্টা করার জন্য। তখন আমি আমার মার কাছে গেলাম, যে মানে উনি আমার হাওলাত হিসাবে 10,000 টাকা দিল।
আচ্ছা, আপনার মা
হাওলাত হিসাবে দিল যে আমি পরবর্তীতে এটা দিয়ে দিতে হবে
আপন মা।
হ্যাঁ আপন মা, কিন্তু ওনার টাকা পয়সার অভাব নেই, ওনার হাজবেন্ড থাকে বাইরে, 4টা মেয়ে, বাড়িতে 3তলা বিল্ডিং,
3তলা বিল্ডিং
জি এখনো আছে। তখন আমি হাওলাত হিসাবে ওনার কাছ থেকে 10,000 টাকা আনছি, আমার এক ফুফাতো ভাই আছে ওনার কাছে গেছি, উনিও 5,000 টাকা দিছে, এইভাবে মিলাই মিলে আব্বার কাছে আইনা দিলাম। পরে আব্বা আমার কমিউনিটি হসপিটালে ভর্তি করালো।
উঠিতে নেওয়ার পরে
যে মহিলা ডাক্তার উনি আমার জিজ্ঞেস করতেছে কিভাবে কি হয়েছে, আমিও বলতেছি সুন্দর এদিক দিয়ে অপারেশন চালায় নিতেছে। তখন আমি ওই বলতে বলতে আমি ঘুমিয়ে গেছি, ঘুম থেকে ওইটা শুনতেছি যে উনি বলতেছে যে মানে যেমন ভাবছিলাম তেমন না, আঙ্গুল সবডি বাদ মানে সবগুলো আঙ্গুলের রক্ত কেটে গেছে, এখন সবডি মানে জয়েন্ট দিতে হইতাছে। আর পরবর্তীতে আবার সমস্যা হইতে পারে, মানে বাড়ি ধরনের কোনো কাজকাম করতে পারবো না। পরে যাক ওইখান থেকে যাক অপারেশন শেষ আমার নিয়ে আসলো, আসার পরে এই যে দ্বিতীয় দিন আমি ওখানে ছিলাম, তো আমার জানালার পাশে যে আমার বেডটা ছিল, জানালার অপর সাইডে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর যে বারিন্দা একটা মানে মেয়ে কি মানে মোটামুটি দেখা যায় একটু বয়স্ক, মানে মহিলা টাইপের আর কি, একটা মেয়ে মহিলা বসে থাকতো, বসে থাকতো, তো আমি যে জানালার সাইডে বসে থাকতাম, তো উনি সকাল থেকে ওই দিন আর লড়ে না, সকাল থেকে দুপুর পর্যন্ত বৈশাখ রয়েছে, বৈশাখ খালি আমার দিকে ইশারা রয়েছে, তাকা কেমন কেমন যেন মুশকি মুশকি হাসে। তখন আমার ইশারা দিয়ে দেখালো মোবাইল আছে কিনা, আমার কাছে তখন মোবাইল নাই, আমার কাকা আসলো যে আমার সাথে মানে যে আমার দেখাশোনা করার লেগে আসলো, ওনার নাম্বারটা আমি দিছি, দেওয়ার পরে তো উনি ওই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, তো উনি বলছে যে উনি ওইখানে ওই বাড়িতে একটা প্লট কিনা মানে উনি থাকে।
আচ্ছা আচ্ছা,
তো ওনার নাকি একটা মেয়ে আছে, হাজবেন্ড বাইরে থাকে, এটা বলছে। তো আমি বলছি আপনি আমার ফোন দিতে বলছেন কেন, আমার বলছে তোমার আমার খুব পছন্দ হয়েছে তুমি আমার বাসায় এসো, ঠিকানা ঠোকানা দিল, আমি তো এমনি চিনি মেডিকেল যেহেতু আমি থাকতেছি, একদিন থাকার পর আমার রিলিজ করে দিল, আমি চলে গেলাম, আমি ফোনে ওনার সাথে কথা কন্টাক্ট মানে আমি ফ্যাক্সের দোকান থেকে আমি ফোন দিয়ে কথা বলি ওনার সাথে। হঠাৎ করে একদিন আমার বললো যে তোমার কি সমস্যার জন্য তুমি মেডিকেল গেছো, পরে আমি বলছি এই সমস্যা, আমি বলছি যে আমার তো বাবার কোনো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আব্বাই অনেক খাওয়া টালত করে টাকা পয়সা লাগিয়ে দিছে। উনি আমার বলে তোমার কি এখন টাকা পয়সা লাগবো, আমি বলছি যদি দেন তাহলে তো হেল্প হবে।
আচ্ছা,
উনি আমার বলছে যে তুমি কত টাকা ঋণ আছো, মানে তোমার বাবার কাছ থেকে, মানে আমার অলরেডি স্টোরি আমি ওনার কাছে বলছি, কিন্তু ওই যে সুইসাইড পেম এগুলি
বলেনি
না। তো উনি বললো যে তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমি তোমার 20,000 টাকা দেবো, আমি বলছি আপনি আমার কেন টাকা দিবো, তুমি আসো না, আসলেই বুঝবা। তখন আমার ঠিকানা দিল, তা আমি বলছি আমি কি আর কারোর নিয়ে আসবো সাথে, আমি ভয় পাইতেছি আর কি যাইতে। উনি বলছে যে না কারোর নিয়ে আসা লাগবো না, তুমি অমুক ঠিকানা মোতাবেক আসো, ওখানে আমি দাঁড়াবো, তুমি আমার সাথে এসো। পরে আমি গেলাম
সাহস করে,
হ্যাঁ সাহস করে, কারণ আমি ঢাকা থাকি অভ্যাস সব চিনি তো আমি। পরে যায় দেখি যে মহিলাটা একটা চেঞ্জের সামনে সুন্দর এক শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, তো আমার দিকে চিনছে। ওই যে একদিন দেখছে মেডিকেলের ভিতরে দেখে আমার চিন্তা বলেছে, তখন আমার হাতে ফোন নাই, আমি ফ্যাক্সের দোকান থেকে কথা বলতাম। আমি ওইখানে যাই ফ্যাক্সের দোকানে ঢুকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলতেছে যে আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছি, ফ্যাক্সের দোকানে ঢোকা লাগবে না, আসো। পরে আইসি, পরে আমার উনি সিনজিত নিল, নিয়ে আমার নিয়ে গেল একটা গেস্ট হাউস। গেস্ট হাউস আপনি ফার্ম গেট, এখানে একটা গেস্ট হাউস আছে, নামটা আমি সঠিক বলতে পারি না। তো ওইখানে নিল, নেওয়ার পরে একটা রুমে ভেতরে ঢুকলো, ওইখানে টাকা ঢুকা দিছে, আমি বলতে পারি না কত টাকা দিছে। পরে ওইখানে সারাদিন ছিলাম ওনার সাথে, তার সাথে ফিজিক্যাল হয়ে গেছে একসাথে। করার পরে উনি আমারে বললো যে আমি তোমার ইচ্ছা করলে বাসায় নিতে পারতাম, আমার বাসায় সবসময় খালি থাকে, মেয়ে জায়গা স্কুলে, তো ওই বাসায় আজকে নিলাম না কারণ পরবর্তীতে বাসায় যাইবা। পরে আমি বলছি আপনি তো আমার অফার দিয়ে আনছে যে আপনি টাকা দিবেন, আমার আমার টাকা দেন, টাকা দেন, আপনার সাথে আমি সারাদিন 24 ঘন্টা আমি সঙ্গ দেবো, মানে আমার হিসাবে আমার টাকার দরকার। তো উনি বলছে যে চলো আমার বাসায়, বাসা থেকে টাকা দিয়ে দেবো। পরে ওনার সাথে আমার বাসায় নিয়ে আসলো, আমার 20,000 টাকা দিল নগদে ক্যাশ। পরে আমি টাকাটা নিয়ে আসলাম, বাসায় আসছি, তখন রাত্রে 12টা বাজে।
মহিলা সম্পর্কে আমার একটু জানার আছে, একটা হচ্ছে যে মহিলা আপনাকে চুজ করলো এরকম ভাবে দেখে কোনো কারণ খুঁজে পেয়েছেন বাসায় যাওয়ার পরে?
বাসায় যেয়ে আমি দেখলাম যে বাসায় মোটামুটি বড় লোকেরা যেভাবে পরিবেশে থাকে এরকমই, কিন্তু বাসায় কোনো মানুষজন নেই,
কোনো মানুষজন নেই, একা থাকে সে। বয়স কিরকম ছিল মহিলার?
বয়স হয়তো বা 30-এর কম হবে না।
আচ্ছা, মেয়েটার কথা বললো যে মেয়েটার বয়স কত?
মেয়েটা আমি দেখি নাই তখন,
মেয়েটা তখন দেখে নাই
না।
ঠিক আছে, বলেন। তারপর
তখন আমি গেলাম, আমি আব্বার টাকাটা দিই নাই, না দিয়া আমি টাকাটা নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম।
বাড়ি মানে নোয়াখালী?
নোয়াখালী। নোয়াখালী যাইয়া আমার আমার বাড়িতে গেলাম, কিছু মানে সদাইফাতি কইরা আর কি। যাইয়া পরে মানে টাকাটা আমি দেই নাই, ওনারও দেই নাই, চিন্তা করলাম যে আমার মার কাছ থেকে আমি টাকা নিয়েছি, আবার টাকা দেবো কে? এই চিন্তা করে আমি আমার আমার মার কাছে জিজ্ঞাসা করলাম যে মা, টাকাটা কি তুমি কারো কাছ থেকে হাওলাত নিছ নাকি তোমার থেকে দিস? উনি আমার উত্তর দিল যে এটা তোমার এই মামার টাকা, মানে মামার মানে এখন যে যার সংসার করতেছে
মামা হিসেবে
ওনার টাকা, কিন্তু উনি তো ভবিষ্যতে হিসাব চাইতে পারে। তখন আমি উত্তর দিমুখী, আর আমার আম্মা আবার একটু কি মানে খুব নামাজে পাঁচক্ত নামাজ পরে পদ্মাশীল সবসময় কোরআন শরীফ পরে।
আচ্ছা,
তা আমি বলতেছি যে উনি তো আমার মামা লাগে, তো ওনারে যদি বলো যে আমার কথা তাহলে কি উনি মানে নিত না 10,000 টাকা? উনি আমার আমার আম্মা বললো যে টাকাটা দিয়ে দেবো ভালো। তাই আমি কইছি ঠিক আছে, আমি পরবর্তীতে যদি পারি তাহলে দিয়ে দেবো। তখন ওই টাকাটা নিয়ে আমি কি করলাম, আবার ঢাকা আসলো, মানে আমি টাকার থেকে খরচ করি কিন্তু সীমিত, আর ওই টাকার থেকে আমি একটা ফোন কিনছি, ফোন কিনে ওই মহিলার সাথে আমার যোগাযোগ,
যে মহিলা আপনাকে টাকাগুলো
টাকাগুলো দিছে। তখন মহিলার আমি বললাম যে আপনি যে টাকাটা দিচ্ছেন আমি তো আবার দিই নাই, আমি একটা ব্যবসা করতেছি। কি ব্যবসা করবা? আমি বলছি যে আমি যে কোনো আমি তো এমব্রয়ডারি লাইনে অনেকদিন, তো আমি একটা ব্যবসা করবো, সুতার ব্যবসা, মানে আমার সুতা বিক্রি এটা ব্যবসা। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নিজের সুতার দোকান আছে, তো ও বলতেছে যে দোকানটা ছাইড়া দিব। তো দোকানটাতে আমি প্রথম কয়েকদিন বসলাম, বসার পরে ওর দোকানটা বিক্রি করে লাইছে। তখন ও বলছে কি যে তুমি আমার খালি দোকান ভাড়াটা দিবা, হ্যাঁ, আর দোকানে মাল সামনে যা আছে এটা তোমার দিয়ে দিলাম, তুমি এটি টাকা দিয়ে দিবা আস্তে আস্তে। পরে তালতলা, তালতলা মোড়ে তখন আমি এই দোকানে এই এই পিক্সি রোডের দোকান দিই, মানে প্যাক্স থেকে। তখন একটা মেয়ের সাথে মানে এই রং নাম্বারে রং নাম্বারে আর কি প্যাক্স এর দোকান দেয়, ওই মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা আয়া প্যাক্স করে না, তখন আমি মানে একটা মেয়ের পছন্দ করে ওই নাম্বারে ফোন দিই। তখন ওর সাথে আমার মানে রিলেশনটা হয় আর কি। ওর বাসা ছিল আপনার ইয়াতে বাড্ডা। তো আমার সাথে শুয়ে একদিন আইসা পদ্মা সিনেমা ছবি দেখছে, দেখার পরে আমার বলতেছে যে চলো ঘুরতে যাই, ওই আপনার ওই যে ইয়াতে নাম দেখে আপনার, তো ওর সাথে গেলাম, গেছে আর ওইখানে কিছু ফলাও নেই আর করছে।
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। স্টে টিউন অন এবিসি রেডিও FM 89.2।
যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জি কি ভিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আমাদের সাথে রয়েছে রুবেল, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। রুবেল, তারপর
তখন ওইখানে ওইখানে পোলামে নাটক করছে, আটক করে আমার লয়ে গেল একদিকে আর মেয়েটারে নিয়ে গেল একদিকে। তখন আমি আর মেয়েটাকে খুঁজে পাই না, তখন ফোন দিলাম, ফোন বন্ধ। আমি চিন্তা করলাম যে মনে হয়তো বা আমার থুয়ে গেছে, তা আমি ওইখান থেকে চলে আসছি। আইসার রাত্রে ফোন দিলাম, ফোন বন্ধ। সকালে ফোন দিলাম, এখন ফোনটা রিং হইতেছে, কেউ রিসিভ করতেছে। পরে একটা মহিলা ফোন রিসিভ করে বলতেছে যে সকালে ভোরে 5টার দিকে নাকি সে পাশে দিয়ে মারা গেছে। এখন আমি সঠিকভাবে বলতে পারি না কি জন্য, মানে আমি তার কথা জিজ্ঞেস করছি যে এই ফোনটা কার, ও না কয় হ্যাঁ, তা আপনি কিছু জানেন না? তাই আমি কি আমার জিজ্ঞেস করছে আপনি কি লাগেন, আমি বলছি আমি তার পরিচিত। পরে উনি বলতেছে ও তো সকালে 5টা বাজে পাশে দিয়ে মারা গেছে, আমি 8টা বাজে ফোন দিছি, ওর তো পুলিশে নিয়ে গেছে, মানে লাশ নিয়ে গেছে আর কি।
মানে
আপনি কারণটা তাকে কিছু জিজ্ঞেস করেননি কেন ঘটনাটা ঘটেছে, কি হয়েছে?
তখন আমি মহিলার জিজ্ঞেস করছিলাম যে কারণ কি, মানে কি জন্য মারা গেছে। তখন উনি বলছে যে কালকে সন্ধ্যার পরে ও কুট থেকে জানি আসছে, আইসা রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেয় যে অবস্থা।
ওকে ওকে, মানে এখানে আসলে আপনি দায়ী কিসব আমি ঠিক জানি না, বাট তারপরও সামহাও এক অর্থে ব্লেম আপনার উপর কিছুটা হলেও যায়, কারণ মেয়েটাকে আপনি নিয়ে এসে মেয়েটাকে ওইভাবে আপনি ছেড়ে আসলেন, আপনার উচিত ছিল সঙ্গে সঙ্গে থানাতে যাওয়া, সঙ্গে সঙ্গে জানানো যে মেয়েটাকে কোথায় নিয়ে গেল, এতগুলো লোকজন যেহেতু ধরলো, আপনার উচিত ছিল এই কাজটা করা, আপনি সেটা করেননি, আপনি নিজের কা বাঁচাতে নিজের মতো করে নিজে সেভ
করেছেন।
মেয়েরা অনেক বোকা এইসব ব্যাপারে, সকল মেয়ে না, কিছু কিছু মেয়ে আসলেই অনেক বোকা, বিশেষ করে ইমোশনালি তারা অনেক বেশি বোকা হয়ে যায়। ওকে বলুন, তারপর
তখন আমি ফোনটা রাইখা নাম্বারটার সাথে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমার যে সিম দিয়ে আমি ওর সাথে কথা বলতাম ওই সিমটা আমি অফ করে দিই। মানে চিন্তা করলাম পরে যে যদি কোনো মেস হয় তার জন্য আমি সিমটা অফ করে দিই। কিছুদিন পরে দোকানে কোনো আয় ব্যয় নাই, দেখি কোনো আয় আসতেছে না, আমি যা ইনকাম করি এটা আমার ফোনের ফিসে জায়গা বা সেরিয়া ওই মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে আমার টাকা শেষ করে দোকানটা ছেড়ে দিই,
দোকানটা ছেড়ে দিলাম,
ছেড়ে দিয়ে আবার চাকরি নিই। নেওয়ার পরে আমি চাকরি করতে থাকি, তখন ওই আমাদের যে সুপারভাইজার উনি গাঞ্জা খাইতো, মানে ফলোরের ভিতরেই অলরেডি গাঞ্জা খাইতো সারা দিন রাত 24 ঘন্টা। আমার এইসব ভুলে থাকার জন্য তার সাথে আমি গাঞ্জা খাইতাম।
ওকে,
আর বিকাল দিকে আমি সবসময় নাইট ডিউটি করতাম, বিকাল দিকে আমার আবার দোকান করতাম আর সকাল দিকে ঘুমাইতাম।
আচ্ছা,
তখন নূপুর নামে একটা মেয়ে ঢুকে,
ওকে,
বাসা আমাদের বাসার পাশেই, তো ঢুকার পরে মেয়েটি মানে মোটামুটি দেখতে শুনতে খুবই ভালো কিন্তু রাগটা একটু বেশি। তখন সপ্তাহখানিক পরে উনি যে আইসে আমার প্রপোজ করলো, মানে আর একটা মেয়ে দিয়ে আমার অফারটা দিল যে আমার পছন্দ করে ভালোবাসে, তখন আমি অফারটা গ্রহণ করলাম। গ্রহণ করার পরে ওরা নিয়ে ঘুরতেছি, এদিকে যাইতেছি সেদিকে যাইতেছি যাইতেছি, হঠাৎ করে মানে আমার আব্বু জানালা ঘটনাটা যে আমি এই মেয়ের সাথে ঘুরেফিরি করি, মানে মানুষ আইসা আইসা বলে আরকি। পরে আমার আব্বা আমার রাগারাগি করে, রাগারাগি করার পরে আমি চলে যাই আবার নসিন্দে। ওই ঘটনা 5 বছর পর, ওই যে মেয়ে সুইসাইড করে ওই ঘটনা 5 বছর পর আবার সেই লোকের কাছে, যেই লোকের কাছ থেকে আমি ফোন নিয়ে আইসা বললাম সেই লোকের কাছে, সেই পিএম এখন মালিক,
ফ্যাক্টরি মালিক
সোডা মিশন। তো উনি আমার অফার করে যে তুমি আমার এখানে আসো আমি তোমার চাকরি দেবো। আমি গেলাম ওনার কাছে, যাওয়ার পরে নূপুরে ফোন দিয়ে আমার সাথে গালাগাড়ি করতেছে যে তুমি এখানে থাকো না, তুমি চলে আসো, তোমার সাথে আমি 1 মিনিট থাকতে পারতাম। পরে আমি রাত্রে ওনার একটা বুঝ দিয়ে রাত্রে আবার ব্যাক করি ঢাকায় আইসা পরি। আইসা পরার পরে এখন ওই একটা বদনামি সরে যায় আরকি, কানে কানে আমাদের বাসায় ওদের বাসায়, মানে সবাই একটা মানে এইসব খারাপ কথা বলে। তার জন্য আমি চলে যাই বাড়িতে, বাড়িতে যেয়ে আমি নসিন্দি আমার এক বন্ধু থাকে, ওই বন্ধুর কাছে ফোন দিই, বন্ধু কয়েছে তুই আয় আমি তোর একটা চাকরি নিয়ে দেবো। আমি ওর কাছে গেলাম, ওর কাছে টাকা ছিল 2000, গেলাম ওইখানে যাই আর 2000 টাকা লয়ে যাই, ওইখানে 2 দিন থাকার পর আমার টাকা শেষ বন্ধুর ভেজে খরচ করতে করতে।
ওকে,
পরে দোস্তরে কইলাম যে দোস্ত এই ঘটনা, পরে দোস্ত বললো তো একটা কাজ কর, ওরা ফোন দে। পরে আমি নুফুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে নুফুরে বললাম তুমি তো মানে আমি যে কটা মেয়ের সাথে সম্পর্ক করছি সব কটা মেয়ের আমি ফোন দিচ্ছি যে আমি বিয়ে করবো আসবা, কোনো মেয়ে বলে আইস না কাল, কোনো মেয়ে বলে আরো 1 সপ্তাহ পরে, কোনো মেয়ে বলে 15 দিন পরে, মানে আমার মনে 15টা মেয়ের আমি ফোন দিচ্ছি, মানে যাদের সাথে আমার রিলেশন আছে সবাই। তাই নুপুরে ফোন দিলাম, নুপুরে বলতেছে এখন তুমি কে, হ্যাঁ এখন তুমি যদি আমার সত্যিকারই ভালোভাবে বাসে থাকো তাহলে এখনই তুমি আসতে।
ওই সময় আপনি 15-16টা মেয়ের সাথে সম্পর্ক করতেন?
হ্যাঁ, মানে অলরেডি আমার সাথে মানে ফোনে
সরাসরি এতগুলো মেয়ের সঙ্গে আপনি ইনভলভ ছিলেন?
ইনভলভ ছিলাম, হ্যাঁ।
ওকে,
তখন নুপুরে বললাম, নুপুরে আমারে বললো ঠিক আছে আমি কিভাবে যাবো, আমি বলছি তুমি টাকা নিবা 10,000 নগদ ক্যাশ, আর ও আমার আগে বলছিল ওর কানে গলা জিনিস আছে, আমি বলছি এগুলো নিয়ে তুমি চলে আসো। ওই আসবা সাহেদাবাজ আসলো, আমি ওটা ওই নসিদি থেকে আসলাম আইসাই, ওর গাড়ি দুটো নিয়ে গেলাম, নিয়ে বন্ধুর বাড়িতে রাখলাম এক রাত। পরের দিন আমি আর বন্ধু বার হইলাম, বারে একটা রুম নিলাম, নিয়ে জিনিসপত্র কিনলাম, কিনা গেলাম কাজীর অফিসে, কিন্তু কাজীর অফিসে না নিয়ে কাজী মাদ্রাসায় মাস্টার তো উনি ওনার বাড়িতে নিয়ে মানে কোর্ট ম্যারেজ করে যে বিয়েটা ফরাইলো।
আচ্ছা,
কোর্ট ম্যারেজ করে বিয়েটা ফরাইলো, আমার আইডি কার্ড ছিল না তখন, মানে টাকা লাগছে বেশি, কোর্ট ম্যারেজের কাগজপত্র কিন্তু সাথে সাথে পাওয়া যায়।
কত সালে বিয়ে করলেন?
আমি বিয়ে করছি 5 বছর হয়েছে,
2011 সালে।
2011 সালে বিয়ে করার পরে যাক বিয়ে করলাম, দুপুরবেলা বিয়ে করছি, বিকালে আমার কাগজপত্র এনে দিয়ে গেছে কোর্টের, টাকা দিছি। পরে যাক আমার বউ ঠিক মতো পাক করতে পারতো না, ভাত পাক করতে পারতো না, ওই বাড়িয়াল নিয়ে মোটামুটি সবকিছু শিখাইছে, সেখানে পরে ও মানে ও কাজ করতে জানে, তোরও আমি চাকরি নিয়ে দিছি, তোর 2 মাস কাজ করানোর পরে শরীর ভালো না অসুস্থ, তোর চাকরি থেকে বাদ দিয়ে দিলাম।
আপনার বউয়ের সঙ্গে আপনার এখন সম্পর্ক আছে?
হ্যাঁ, এখনো আমার বর্তমানে সম্পর্ক আছে, আমি ওই অ্যাপ নিয়ে
সঙ্গে। এই 5 বছর সম্পর্ক, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক চলাকালীন সময়ে অন্য কোন মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া, অন্য কোন মেয়ের সাথে ইনভলভ হওয়া হয়েছে? এটা কি ফিজিক্যাল ইনভলভ হয়েছে আপনি তার সঙ্গে?
ফিজিক্যাল হয়েছে বা এমন বুক আছে,
এগুলো কি আপনার ওয়াইফ জানতো?
ফিজিক্যালটা জানে না, কিন্তু এমন ফোনের রিলেশন এটা জানে,
ফোনের রিলেশন হয়েছে এটা আপনার স্ত্রী জানতো। জানার পরে সে কিভাবে জিনিসটাকে
রেসপন্স করেছে?
সে আমাকে গালিগালাজ করে, কিন্তু আছে না একটা স্বামীর প্রতি একটা স্ত্রীর যে কর্তব্য থাকে, যে সুন্দর ভাবে মাথায় হাত দিয়ে যে বুঝাও যে তুমি এগুলো করো না, মুখের ভাষা দিয়ে কিন্তু অনেক কিছু আদায় করা যায় মন দিয়ে। বা আমার স্ত্রীরও একটু সমস্যা,
আপনি এটা এক্সপেক্ট করেন, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনার স্ত্রী একই ভাবে অন্য ছেলেদের সাথে ধরনের সম্পর্ক করছে বা আপনার অজ্ঞাতে কোন ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছে, আপনি তাকে মাথায় হাত দিয়ে সুন্দর করে বোঝাবেন?
তখন আমার মাথা নষ্ট হয়ে যেতে পারে।
আপনার গায়ে হাত তোলে এইসব ঘটনার কারণে?
না,
আমি ড্যাম শিওর আপনি ওর গায়ে হাত তুলতেন। আপনি যতক্ষণ আপনাকে বর্ণনা করলেন, তাহলে আপনি কেন এক্সপেক্ট করেন ও কতটা কষ্ট পাচ্ছে তারপরও আপনার সঙ্গে আছে?
হ্যাঁ, আমি কথাটা বলতেছি যে কেন এই কাজটা করি।
জি,
মানে যখন বিয়ের দুই বছর পূর্ণ হয় তখন হঠাৎ একদিন আমি ঢাকায় আসি, আসার পরে আমি বাসা যাই রাত্রে, যাওয়ার পরে দেখি ও সুটকি পাতা লেগে ঘর থেকে দূরে দৌড়াদৌড়ি করতেছে। সুটকি পাতা খাওয়ার জিনিস খাইবো, সুটকি পাতা দিয়ে বাটাত খাই আমরা ঘুমাইলাম। রাত্রে আমার বলতেছে আমার শরীরে ভালো লাগতেছে না, কি হয়েছে? আমাকে বাথরুমে যাই, বাথরুমে গেছে, বাথরুম থেকে আইসার আসার পরে সে হঠাৎ করে মানে চোখ টোক লাল করে মানে অন্যরকম আচার ব্যবহার শুরু করলো। তখন আমার মানে একটা বয় ঢুকে গেল আমার ভিতরে। তখন আমি পাশের রুমে যে বাড়িওয়ালা থাকে ওনারা ডেকে আনলাম, আনার পরে উনি আসার পরে বলতেছে যে এটা তো জিনে ধরছে। তখন আমি চিন্তা করলাম জিনে ধরছে তো এটা কি করা যায়, এখন আমাদের তো করা লাগবে। তখন উনি এক গ্লাস পানি ফোড়া খাওয়াইলো, খাওয়ানোর পরে ওই কান্না আঙ্গুল নাকি চাপ দিয়ে ধরলো, কি কি জিজ্ঞাসা করলো, কই থেকে আইসস, কি আসো বিষয় এগুলি বললো। বলার পরে ওটা ও তখন ছাইরা গেল, অজ্ঞান হয়ে গেল, মানে তখন ঘর থেকে বের হইলেই ও একদিকে তাকায় থাকতো, মানে যেদিকে অন্ধকার দেখতো ওই দিকে তাকায় থাকতো, আর চোখ লাল হয়ে যেত, বড় হয়ে যেত গা। তখন এমন করতে করতে আমি ডিউটি মিউটি সব বন্ধ, তখন একদিন অফিসে নিয়ে গেলাম, মানে ও চাকরি করে তখন আমার সাথে, অফিসে নিয়ে গেলাম, ফ্যাক্টরির ভিতরে আসার ব্যবহার খারাপ শুরু করতো, এই মানে ওই অবস্থা। তখন মালিক আবার খুব আমার ভালো আদর করতো, মালিকের বললাম, বলার পরে মালিক একটা হুজুর দেখিয়া মানে এটা চিকিৎসা করালি, করানোর পরে তখন ভালো। আর কিছুদিন পরে আমাদের মানে একটা বাচ্চা হয়, বাচ্চাটা হওয়ার পরে তার ইমোশনটা মানে যে মানুষের একটা শারীরিক যে স্বামীর প্রতি একটা
ওটা কমে গেছে,
খেয়াল
ওটা কমে গেছে,
এটা মানে একেবারে
জিরো,
একেবারে জিরো। কি তার শরীরে হাত দিলে তার শরীরে একটা জ্বালা ফোরা উঠে যায়, মানে সে বলতেছে যে আমার শরীরে আগুন জ্বলে উঠে। তারপরে সে কোনো নতুন জামা কাপড় পরতে পারে না, নতুন কাপড় চোপড় পরলে তার মাথা ঘুরায়, সে ঘুরে ফেরা যায়।
বাচ্চাটা আছে আপনাদের?
হ্যাঁ।
কত বছর বয়স?
এখন 3 বছর বয়স।
3 বছর বয়স। এই 3 বছরে বাচ্চাটা হওয়ার পরে আপনাদের মধ্যে যে স্বামী স্ত্রী সম্পর্ক, সেই সম্পর্কটা স্বাভাবিক নাই, তাই বলতে চাচ্ছেন আপনি?
স্বাভাবিক নাই, ওই যে 6 মাসে বা 3 মাসে একবার এইভাবে হয় আর কি।
ওকে, তাহলে এটা একটা বিগ প্রবলেম, অবশ্যই প্রবলেম, কিন্তু এটার জন্য ট্রিটমেন্ট আছে?
ট্রিটমেন্ট আছে, আর্থিক অবস্থা ভালো না, তার জন্য আমি ট্রিটমেন্ট সঠিকভাবে করাইতে পারি না। বা ওদের ফ্যামিলির যারা আর্থিক অবস্থা ভালো, মানে আমার সম্বন্ধে টম্বন্ধে ওদের কাছে আমি বলছিলাম জিনিসটা, কিন্তু ওরও বেশি একটা আগ্রহ করে।
কত বছর বয়স ওকে বিয়ে করেছিলেন?
আমার যখন
ওর বয়স
আমি তখন কোর্টমেরেজে কাগজে লেগে লেখাইছিলাম 18 বছর।
আসল বয়স কত?
কিন্তু আসল বয়স ছিল 16 বছর।
ডক্টর তাজুল ইসলাম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আমরা এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে সাইকিয়াট্রিক জায়গা থেকে এরকম কোন ব্যাপার আছে কিনা যে স্ত্রীর এরকম অল্প বয়সে বিয়ে হওয়ার পরে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে স্বামীর সাথে যে স্বাভাবিক শারীরিক সম্পর্ক সেটাতে কোন ধরনের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং এটা থেকে উত্তরানোর জন্য আসলে কি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টই দরকার নাকি মেডিকেল ট্রিটমেন্ট, যেটা বলে ওষুধ দিয়ে বা যেভাবেই হোক না কেন মেডিসিন ট্রিটমেন্ট যেটা, সেটার প্রয়োজন আছে? এই বিষয়টাতে আপনার সঙ্গে আমরা স্পেশালি কথা বলবো, আশা করি আপনি স্ট্যান্ড বাই থাকবেন, আমরা আপনার কাছে আসি, একেবারে শেষ করবো আপনার কাছে। সেটা হচ্ছে যে সবর বলে একটা জিনিস আছে, মানুষ তো আমরা, তাই না? আমরা তো পশু না, সুতরাং সবর করা উচিত। আর বিবাহিত জীবনে একজন পুরুষের অবশ্যই তার স্ত্রীর প্রতি কমিটেড থাকা উচিত। হ্যাঁ, আপনাকে আমি যেটা বলবো, যা করেছেন করেছেন, অতীত ইতিহাস যেটা বলে সেটা খুবই নোংরা, এবং সেটার জন্য আপনার অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং আপনি যদি ধর্মকর্ম মানেন তাহলে এটা জিনা, এবং জিনা যে কত বড় ধরনের অপরাধ এই বিষয়ে আপনার অবশ্যই যেই মানে ওযুদ্দের কাছে যেহেতু গেছেন ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলেই বুঝতে পারবেন। ধর্ম অনেক সময় আমাদেরকে সঠিক পথে রাখে, সুতরাং সেই দিক থেকে আপনি হয়তোবা মানবিক ভাবে বলেন, মোটিভেশনের জায়গা থেকে বলেন, আপনাকে বোঝানোর জায়গা থেকে বলেন, সেই জায়গাটা থেকে যদি আপনাকে বোঝানো হয় তাহলে হয়তো আপনি এইসব থেকে দূরে থাকতে পারবেন। বাট আপনি যেটা বলছেন যে হ্যাঁ আপনার স্ত্রীর সাথে আপনি যে বিষয়টাতে হ্যাপি না, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি, আপনার স্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে যখন আপনি এখানে আসেন, আপনার স্ত্রী আপনাকে অত্যন্ত লাভ করে, এবং আপনি যেখানে আদৌ আসতেছেন কিনা সেটার জন্য সে আমার সঙ্গে কথা বলেছে, এবং সে বলেছে স্যার আপনি একটু দেখে রাখেন, এবং এটাও বলেছে যে আপনার উপরে বিশ্বাস করে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। সো দিস কাইন্ড অফ থিং, মানে আপনাকে কতটা লাভ করে, তো এই মানুষটাকে আপনি ভালোবাসার জায়গা থেকে, যতটাই খারাপ আচরণ করুক না কেন, আমি ইচ্ছা ছিল তাকে আমি ফোনে নিব, স্ট্যান্ড বাই ফোনে নিয়ে তাকে আমি জিজ্ঞেস করবো যে আসলে কি সমস্যা, কিন্তু আমার মনে হয় না তাকে আমি ফোনে এই গল্পগুলো সে জানুক এবং তার বিশ্বাসটা ভেঙে যাক।
যাক
না, যেহেতু সে আসে মানে আমার পিছনের যে ঘটনাগুলো
অনেক কিছুই জানে না, সবকিছু জানলেও অনেক কিছু জানে না, এটা আপনি আপনার জায়গা থেকে প্রথমে অনুষ্ঠান শুরু করার আগেই বলেছেন। শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সবুর করেন তাতে হয়তো ভালো রেজাল্ট আসবে, কিন্তু কোনো অবৈধ সম্পর্কে যেন না, কারণ অবৈধ সম্পর্কে গিয়ে হয়তো এমন ভাবে মানসিক ভাবে জড়ায় যেতে পারেন যেই মানসিক ভাবে জড়ানোর কারণে আপনি হয়তো আপনার স্ত্রীর প্রতি টান অনুভব করবেন না, সেক্ষেত্রে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। সুতরাং এই ধরনের ডেঞ্জারাস রিলেশনশিপে না যাওয়াটাই বেটার।
আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমি বলবো রুবেলকে যে তার জীবনে অনেকগুলো অবতরণ ঘটেছে, সেখান থেকে তার শিখতে হবে যে দুইটা মেয়ে তার জেরাই হোক, এটা তার হয়তো অপরাধ কেমন কতটুকু আমি জানি না, কিন্তু তারপরও তাকে সচেতন হতে হবে যে আমরা মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে দুটো মেয়েকে চেক করেছে, এখন আরেকটা মেয়েকে বিয়ে করেছি, এখন যদি আমি আবার খারাপ অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করি তাহলে আবার এই স্ত্রীও আবার কখন কি অবতরণ ঘটায়, অর্থাৎ তাকে নৈতিকতার কাছে থাকে এবং তার বিবেকের কাছে তাকে প্রশ্ন রাখতে হবে যে আমি আমার ওই ওয়াইফকে যাতে আমি খারাপ পর্যায়ে না নিতে পারি, অর্থাৎ আমি ওই একটা উচিলা দিয়ে সে যৌন আগ্রহ কম তাই আমি অন্য কাছে যাবো, তাহলে তোমার যৌন আগ্রহ যখন কম হয় তোমার ওয়াইফও তো আমার কাছে যাবে, সেটা কি তুমি এলাও করবা? এটার কোনো সমাধান নয় এবং এটা হচ্ছে তার চরিত্রগত সমস্যা, এটা সে তাকে উঠতে চেষ্টা করবে এবং আমাদের কাছে যারা মানসিক রোগ বিশেষজ্ঞ আছে বা এরকম যে সমস্ত প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে সেখানে গিয়ে তার স্ত্রীকেও সে চিকিৎসা দিতে পারে, ওই যে জিনে দশে যেটা বলতেছে সেটা চিকিৎসা হতে পারে, সেটা আসলে জিনে দ্বারা তো না, সেটা তো মানসিক রোগ এবং এখন যে যদি যৌন সমস্যা থাকে সেটা একটা বেশিরভাগ থাকে সেটা তো মানসিক রোগ এবং এটা যদি না হয় যদি অন্য কোনো শারীরিক কারণ হয়ে থাকে সেটাও আমরা চিকিৎসা দিতে পারি, অর্থাৎ সবভাবেই এটা একটা সমাধান করা সম্ভব, অর্থাৎ রোগের এই উচিলা দিয়ে যাতে আর কোন খারাপ কাজে বা অন্য কোনো মহিলাদের দিকে না যায় আমরা তাকে তীব্রভাবে তার কাছে আবেদন জানাবো এবং আমি আশা করি যে রোগের তার স্ত্রীকে নিয়ে প্রয়োজনে কোন প্রফেশনাল লোকদের কাছে গিয়ে সহায়তা পাবে, যাতে মানসিক স্বাস্থ্য বিভাগ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য বিভাগ আছে সেখানে যেতে পারে সরকারি ভাবে এবং সেখানে খুব কোন পয়সা ছাড়াই সে কিন্তু এই চিকিৎসাগুলো নিতে পারে এবং সেইভাবে তারা তার দাম্পত্য সমস্যার সমাধান করে একটা সুখী জীবনযাপন করবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আলামিন মহাকালী থেকে লিখেছে, রুবেলার আসলে পারিবারিক কারণে জীবনটা এলোমেলো হয়ে গেছে, জেবিএসবি তে আসা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকম দেখা যায়। মৌরি আগ্রাবাদ থেকে লিখেছে, রুবেলকে আসলে কেউ ভালোবেসে বা বুঝিয়ে কিছু করায়নি, ওর দাদা বেঁচে থাকলে অথবা ওর বাবা মায়ের সংসার ভেঙে না গেলে হয়তো ওর জীবনটা অন্যরকম হতে পারত। সুমন মিরপুর থেকে লিখেছে, ভাইয়া জেবিএসবি শো আসলে সমাজের প্রতিচ্ছবি, আমার মনে হয় সপ্তাহে দুই দিন এই অনুষ্ঠানটি হওয়া উচিত, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট চিঠিতে যাব, আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদের কি চিঠি পাঠিয়েছে বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শাকিল, গত মাসের মাঝামাঝি আমার খুব কাছের এক বন্ধু আমার কাছে কিছু টাকা ধার চায়। আমার কাছে টাকা ছিল কিন্তু আমি ওকে দেইনি, পরে শুনলাম ও ওর স্ত্রীর গহনা বিক্রি করেছিল টাকার জন্য এবং টাকাটা ওর ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য দরকার ছিল। কথাটা জানার পর থেকে খুব খারাপ লাগছে, বিপদে যদি বন্ধুর পাশে না থাকি তাহলে কখন থাকব? আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে আমার বন্ধুর কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইয়োরসেলফ।
আজকের মতো শেষ হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। 170তম পর্ব নিয়ে আপনার দরজায় আবারও করা নাড়ব আগামী রবিবার ঠিক রাত 12টায়। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।